শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আর আমার সাথে আছে মাসুম। এবং শীতের এই সুন্দর রাত্রিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং আজকের ঘটনাগুলো অনেক এনজয় করবেন, কারণ আজকের ঘটনাগুলো সাজানো হয়েছে একেবারেই অন্যরকম করে, অর্থাৎ একদম নতুনভাবে আমরা চেষ্টা করেছি ভূত এফএমকে আপনাদের সামনে প্রেজেন্ট করার। ঠিক নতুনভাবে বললাম এই জন্যই, ঠিক মানে আগের মতোই থাকবে, কিছু কিছু জিনিস আমরা যোগ করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমরা সেগুলো কন্টিনিউ করব। যেমন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থাকবে আমাদের আউটডোর ব্রডকাস্টার সাদ, সে ঘুরে ঘুরে বিভিন্ন ঘটনা কালেক্ট করার চেষ্টা করেছে, সেগুলো আমরা এই এপিসোডে রাখব। এবং আশা করছি আপনারা অনেক এনজয় করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে নেক্সট এপিসোড থেকে আমরা এইরকম আরো মজার মজার সব ব্যাপার স্যাপার রাখবো, যদি আপনাদের ভালো লাগে তাহলে। আনফর্চুনেটলি যদি আজকের এই এপিসোডটিকেও মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার এয়ারটেল থেকে আবারও শুনতে পাবেন, এয়ারটেল এম রেডিওর মাধ্যমে এপিসোডটি আবারও শুনতে পাবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে। এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটি চাইলেই আপনি শুনে ফেলতে পারেন। অ্যান্ড আপনি যদি চান ভূত এফএম টিউন কে মাই টিউন বা ভূত এফএম টিউন যেটি রয়েছে, যেটি মাসুম সবসময় প্লে করে থাকে এবং আপনারা সবাই পরিচিত, সেই টিউন যদি আপনি আপনার টিউন বা মাই টিউন হিসেবে, কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, টিউনের কোড নাম্বারটি মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125, এবং জাস্ট একটা SMS পাঠিয়েই আপনি এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে টাইপ করুন, লিখুন 92125 এবং SMS পাঠিয়ে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম, তা আমরা কয়েকটা আমরা শুরুতেই সুবিধার জন্য কয়েকটা সেগমেন্টে ভাগ করে ফেলি। আমাদের প্রথম সেগমেন্ট যেটা, সেটা হচ্ছে যথারীতি প্রতি সপ্তাহে আপনারা যেরকম শোনেন যে আমাদের এখানে বিভিন্ন অতিথিরা আসেন এবং সেই অতিথিরা এসে তাদের ঘটনাগুলো শেয়ার করেন আপনাদের সাথে, সেরকম আজকেও থাকছে। আজকের পর্বেও অতিথিরা এসেছেন এবং তারা আপনার সাথে ঘটনা শেয়ার করবেন। এটাকে আমরা বলছি যে আমাদের ফার্স্ট সেগমেন্ট। এবং ফার্স্ট সেগমেন্টে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আরমান ভাই, এর আগে উনি এসেছিলেন, উনি মাঝখানে দেশের বাইরে ছিলেন, আবরার ভাই, আমি আবারও ভুল বলছি, আবরার ভাই। এবং উনি দেশের বাইরে গিয়েছিলেন মাঝখানে, এবং দেশের বাইরে যাবার আগে উনি মালয়েশিয়ার বেশ কিছু ঘটনা বলেছিলেন। এবং মালয়েশিয়ায় গিয়ে হলো কি, তিনি আমাকে আবারও ফোন করে জানালেন, টেলিফোন করে জানালেন যে আরও কিছু ঘটনা তিনি পেয়েছেন সেখানে গিয়ে। আমরা বলেছিলাম যদি ঘটে কিছু তাহলে অবশ্যই যেন আমাদের জানান। দ্য ফার্স্ট সেগমেন্টের ফার্স্ট যে অতিথি তিনি হচ্ছেন আমাদের আবরার ভাই। এবং আবরার ভাই, আপনার ঘটনাটা বলেন তো নিশ্চয়ই মালয়েশিয়াতেই ঘটেছে না?
হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। বেসিক্যালি আমি তো মাঝখানে অনেকদিন ছিলাম না, তো এর আগের যে ঘটনাটা আমি বলেছিলাম মনে আছে হয়তোবা, যে মামুনকে নিয়ে একটা ঘটনা, তো মামুনকে আমি এইবার গিয়েও আমি ট্র্যাক ডাউন করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর পরিচিত মহলে যারা আছে কাউকে আমি মানে যোগাযোগ করে মামুনের কোনো আর কি হদিশ পেলাম না এবার। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে ভেরি মানে খুব কাকতালীয় ভাবে মানে আমার এই ট্যুরের ভিতরেই আমি এবার আমার বউ বাচ্চা কাচ্চা এদের মানে এদেরকে নিয়ে গিয়েছিলাম, ওয়াইফ আমার একটা মেয়ে ওকে নিয়ে গিয়েছিলাম। আমাদের হোটেল রুমে হোটেল নিয়ে একটা এক্সপিরিয়েন্স এসছে একটু ডিফারেন্ট, যেটা মানে খুবই আশ্চর্যজনক, যে এরকম ফিল করব এটা ভাবিনি। আসলে এখানে বলে রাখা ভালো রাসেল ভাই যে আপনার মালয়েশিয়াতে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি গুলা ইজ ভেরি মানে বলতে গেলে খুব সচরাচর ঘটে থাকে, অনেকের লাইফেই আছে। যেমন আমরা আমাদের বাংলাদেশে শুনে থাকি যে সবার লাইফে কিছু না কিছু একটা ঘটনা থাকে, সেরকম ওখানেও সবাইকেই কিছুটা তাদের সাথে শেয়ার করতে গেলে কিছু না কিছু ঘটনা পাওয়া যায়। তবে আমি যে আবার এই 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 এক্স্যাক্টলি এই ট্যুরেই যে এরকম একটা ঘটনা খুঁজে পাবো এটা আমি মানে চিন্তাও করতে পারিনি, যাক আমি ঘটনাটা চলে যাই। তো বিশেষ কারণে যে হোটেলটার ঘটনা সেটা আমি হোটেল নাম বলবো না, কারণ বেশিরভাগ বাঙালি দেখা যায় যে ওখানে গেলে ওই হোটেলটাতেই উঠে থাকে, তো সেই কারণে নামটা আর আমি প্রকাশ করছি না আর কি। তো সেই হোটেলটাতে আমরা যেদিন উঠলাম, আমরা বেসিক্যালি এখন দেখা যাচ্ছে ফ্লাইটগুলো রাতের ফ্লাইট যেগুলো রাতে ছাড়ে, মালয়েশিয়া ফ্লাইটগুলো রাতে যায়, সকালে গিয়ে পৌঁছায়, কিন্তু শীতের কারণে ঢাকায় যেহেতু কুয়াশা প্রচন্ড, এই ফ্লাইটগুলো এখন ছাড়ছে হচ্ছে আপনার সন্ধ্যায় এবং ওখানে গিয়ে পৌঁছায় হচ্ছে রাত 3টার দিকে। আমরা তিনটার দিকে ওখানে নামার পর আমরা হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অ্যারাউন্ড 5টা বেজে যায়, সকাল 5টা।
আচ্ছা,
তো যে আমরা ওখানে গিয়ে রেস্ট নিই, তো ওদিন কোনো আর ঘটনা ঘটেনি। দুপুরবেলা উঠে আমাদের যথারীতি আমাদের যেসব প্রোগ্রাম ছিল আমরা সেগুলো আর কি অ্যাটেন্ড করি। রাত্রেবেলা অ্যাট অ্যারাউন্ড 11টা কি 12টা এটার সময় আমরা ফিরে আসি হোটেল রুমে, এসে খুব টায়ার্ড থাকি, তো ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়ি আমরা। তো শুয়ে পড়ার পর রুমটা ইট ওয়াজ কিছুটা আধো আলো, কিছুটা ইয়ে আর কি। আমি মানে আমাদের হোটেলের রুমে ঢোকার সময়ই ফার্স্টে ডান হাতে একটা ওয়াশরুম পড়ে, তারপর হচ্ছে আপনার মানে বেডরুমটা যেটা হয়ে থাকে। আমি জানলার পর্দা টর্দা সব টেনে দিয়েছিলাম, তো বাথরুমের লাইটটা জ্বালানো, বাথরুমের ইয়েটা খোলা ছিল, দরজাটা খোলা ছিল, তো হালকা লাইট এর ভিতরে মানে আমি অলরেডি আমি বেসিক্যালি দেখা যায় শুয়ে পড়লেই বেশিক্ষণ লাগে না, মোটামুটি 5-6 মিনিটের ভিতরে ঘুমিয়ে যাই। তো আমি ঘুমিয়ে গেছি, তো আমার ওয়াইফ জেগেছিলেন, তো সে টাইম টু টাইম মানে ও অনেক চেষ্টা করছিল কিন্তু ওর ঘুম আসছিল না। তো অনেক ক্ষণ ওয়েট করার পর আস্তে আস্তে হঠাৎ ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে গভীর রাতের দিকে তার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে গিয়ে সে শুয়ে আছে অন্ধকারে, মানে কিছুটা বুঝছে যে আমার পাশে কেউ, মানে আমি ডান সাইডে শোয়া, সে বাম সাইডে, মাঝখানে আমাদের বাচ্চাটা বেবিটা, আমার পাশে আপনার কেউ একজন নড়াচড়া করছে, মানে ফ্লোরে বোঝা যাচ্ছে যে একটু পা আপনার আছড়ে আছড়ে হাঁটতে যেরকম ওরকম কেউ একজন হাঁটছে।
আচ্ছা,
তো সে একটু ভয় পেয়ে যায়, তারপরও সে মানে কিছুটা হয়তো ভাবছিল যে আমি ঘুম থেকে হঠাৎ করে উঠেছি হয়তো কিছুটা, না প্রায় অনেকক্ষণ 10-15 মিনিট এরকম সে ফিল করছে দেয়ার ইজ, আমরা তিনজন বাদে সামবাডি ইজ দেয়ার, এবং তার নাড়াচাড়া কিছুটা বোঝা যাচ্ছে যে সে মুভ করছে, সে হয়তো বা কিছুটা মানে বোঝা যাচ্ছে যে ছায়ার মতো হয়তো বা কিছুটা, কিন্তু অন্ধকারের কারণে অতটা ক্লিয়ার সে বুঝতে পারছে না। তো যাই হোক, সেই রাত্রে আর আমাকে সে শেয়ার করেনি। পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম আমাকে বললো যে এই হোটেল রুমটা আমার ভালো লাগছে, আমি কেন কি হয়েছে এখানে তো আগেও ঠিক আছে, না এখানে কিছু একটা আমি আসলে এরকম ফিল করছিলাম, আমি আসলে খুব ভয় পাচ্ছিলাম ব্যাপারটা, আমি দূরে এটা মনে ব্যাপার এটা আসলে ওরকম কিছু না। এরপরে সেকেন্ড ডেতে আমরা আর কিছু ফিল করিনি, থার্ড ডেতে আমি রাত্রেবেলা জেগেছিলাম, তো সে সম্ভবত থার্ড ডেতে এখানে ভূত এফএম প্রোগ্রাম চলছিল, সামহাও আমি একটা লিংক খুঁজে পাই, লিংকটা আমি না বলি, কিন্তু ওই লিংকটা আমি অনলাইন স্ট্রিমিং শুনছিলাম, শুয়ে টুয়ে আমি শুয়ে পড়লাম। শোয়ার পর রুমটা কিন্তু মোটামুটি মানে ভালো আপনার ইয়ে করা ছিল, আপনার ধরেন ওয়েল টেম্পারেচার ওয়াজ ওয়েল কন্ট্রোল, আপনার মোটামুটি ঠান্ডা ছিল বেশ। আমি শুয়ে পড়ার পর আপনার অ্যারাউন্ড 10-15 দিন আমার ওয়াইফ ঘুমিয়ে গেছে, আমার বাচ্চাও ঘুমিয়ে গেছে, সবাই ঘুম, আমার খালি ঘুম নেই, যেহেতু আমি একটু রাত জেগে মানে এখানকার রাত 2টা শেষ করেছি প্রোগ্রাম, আমরা শুনেছি মানে ওখানে অলরেডি 4:00 বেজে গেছে, সকাল হয়ে গেছে অলমোস্ট, কিন্তু তখনও আলো ফোটেনি, তো ওই সময়টা আমার ঘুম আসছে না, আমার কিন্তু টায়ার্ড হওয়ার কথা কিন্তু ঘুম আসছে না। তো আমি মানে হঠাৎ করে দেখলাম রুমটা ঠান্ডা, আমার হঠাৎ গরম লাগছে, এর আগে শুনেছিলাম যে আপনার সুমন ভাইয়ের টেম্পারেচার চেঞ্জ এরকম শুনছে, তো তখন আমার একটু ভয় লাগে এরকম গরম লাগছে কেন, তাই আমি ভাবলাম মেবি আমার প্রেশার হাই কিনা এরকম। তা আমি আবার উঠে নিয়ে ওয়াশরুমে গিয়ে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসে আবার শুলাম, তাও দেখি না ঠান্ডা লাগছে, তারপর আবার কম্বলটা ইয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। একটু যেহেতু এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে সবসময় দেখা যায় যে খুব একটু আমরা আমি বেসিক্যালি প্রচন্ড রকম আগ্রহী থাকি যে এটা নিয়ে একটু কথাকাটি, তা আমি একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম। ওখানে একটা হাউসকিপিং একটা বাঙালি ছেলে ছিল, অন্য সব মালে চাইনিজেরা আছে, তো এদেরকে তো জিজ্ঞেস করে কোনো কিছু পাবো কিনা সন্দেহ আছে, যে বাঙালি ছেলেটাকে বললাম যে আপনি কতদিন ধরে আছেন, আমি প্রায় 3 বছর, এখানে কোনো এরকম কোনো মানে আনইউজুয়াল কিছু আপনি কখনো পেয়েছেন কিনা। তো সেই ছেলেটা আমাকে বললো যে বেসিক্যালি এরকম আনইউজুয়াল কিছু আমি পাইনি, তবে অনেকেই বলে যে অনেক সমস্যা হয় কিন্তু সব সব রুমে না, সব ফ্লোরে না। অ্যান্ড বেসিক্যালি সে যেটা বললো যে এই হোটেলটা প্রায় 20 বছর আগে হয়েছিল কনস্ট্রাকশন, তখন সম্ভবত সে যেটা ইনফরমেশন আমাকে দিল সেটা হচ্ছে তখন 3টা ওয়ার্কার কনস্ট্রাকশন পিরিয়ডে 3টা টাইম মারা যায় মানে অ্যাক্সিডেন্টে। তো এই পর্যন্তই, এর বেশি আর সে আমাকে কিছু আর জানাতে পারলো না। তো যাই হোক, তো এটা ইট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কিন্তু তেমন একটা ডিপও না, আবার কিছুটা অনেকটা বলতে গেলে আমাদের যেটা ফিলিংস কাজ করে যে হ্যাঁ দেয়ার ইজ সামথিং। আর আমার ওয়াইফের ব্যাপারটা যেটা, সে খুব মানে জিনিসটা ও কখনো এরকম কিছু এক্সপিরিয়েন্স করেনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর থার্ড ডে এর পরে ফোর্থ ডে তে আমি অন্য জায়গায় চলে যাই, যে কারণে আর ফার্দার কিছু হয় ওখানে আর এক্সপিরিয়েন্স করতে পারিনি, আর ডিটেইলস কিছু আর ফাইন্ড আউট করতে পারিনি।
এই ছিল ঘটনাটা। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি SMS আসছে, কিন্তু SMS আজকে আমরা পড়তে চাচ্ছি না, আমরা তার বদলে আমরা ঘটনায় চলে যেতে যাচ্ছি। এবং সেই সাথে একটা ঘটনা জানিয়ে দিই যে প্রত্যেকবারই আমি মানে আমরা যেভাবে ভূত FM করি, আজকের ভূত FM টা সেরকম হচ্ছে না। এবং সেই সাথে আমরা বলেছিলাম যে নতুন কিছু আমরা যোগ করতে চাই, আর সেই যোগ করার প্রেক্ষিতে আপনাদের বলতে চাই যে প্রত্যেকবার ভূত FM শোনার পরে এবার কিছুটা দায়িত্ব আপনাদেরও নিতে হবে। যেমন সারা মাসে যে ঘটনাগুলো আপনারা শুনবেন সেই ঘটনাগুলোর উপরে একটা আপনারা ভোট করতে পারবেন, এবং ভোট করার পরে যে ঘটনাটি বেস্ট আপনাদের কাছে মনে হবে সেই ঘটনাটি আমরা আপনাদেরকে যে কোনো একটা মানে পরের মাসের একটা এপিসোডে আবারও সেই ঘটনাটি আপনাদের শোনাবো। এবং সেটা হতে পারে চিঠি, সেটা হতে পারে মেইল, কিন্তু আপনাদের একটা ঘটনা বলতে হবে যে কোন ঘটনা, কোন ঘটনাটা সবচাইতে বেশি ভালো লেগেছে। এবং যিনি সবচাইতে ভালো ঘটনা মানে বলবেন তাদেরকে আমরা চেষ্টা করব পুরস্কৃত করতে। এবং এইবারে যেটা হবে সেটা হচ্ছে এইবারে এই দায়িত্বটা তাহলে কে পালন করবে? গত মাসে যে ঘটনাগুলো ভালো হয়েছিল সেই ঘটনাগুলো দায়িত্ব কে পালন করবে? এটা মাসুম করবে। এবং গত মাসে আমরা যতগুলো ঘটনা শুনেছি এবং আপনাদের শুনিয়েছি তার মধ্যে থেকে বেস্ট যে ঘটনাটা মাসুম পছন্দ করবে সেই ঘটনাটা আপনারা এই এপিসোডে একদম সব শেষে শুনতে পারবেন। সেটা পরে আসছি, আপাতত আমরা আবারও ঘটনায় ফিরে যাই। এখন আমাদের সাথে রয়েছেন বাবু ভাই, যিনি গত বছরে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত ছিলেন ভূত FM, এবং উনি বলছেন এটা ব্যাপার না, ওনার মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে মানুষকে উনি আনন্দ দিতে আসেন। তো উনি আজকেও আমাদের সঙ্গে রয়েছেন, আরো কিছু নতুন অতিথিও আমাদের সঙ্গে রয়েছেন। বাট এখন আরমান ভাইয়ের পরে আমি ইনভাইট করলাম বাবু ভাইকে, এবং আবরার ভাই, রাইট, আমি বারবার আরমান ভাই বলছি ওনাকে। তো আবরার ভাইয়ের পরে আমি বাবু ভাইকে বলছি যে তার ঘটনাটা, এবং এই ঘটনাগুলো বাবু ভাই আপনাকে আগে আগেই বলছি অনেক অনেক ধন্যবাদ আবার আসার জন্য। কোথাকার ঘটনা বলবেন আপনি?
এটা চিটাংয়ের ঘটনা।
চিটাংয়ের ঘটনা, এটা কি কেউ আপনাকে বলেছে? আপনি বিরাট দায়িত্ব পালন করছেন ভূত FM-এর জন্য, যে অনেকে আমি দেখি যে এখন মেলে উল্লেখ করে যে আমি আসতে পারবো না, বাট এটা যদি বাবু ভাইকে পাঠিয়ে দেন তাহলে উনি হয়তো আমার সাথে কন্টাক্ট করে হয়তো আমার ঘটনাগুলো যদি ভালো হয়তো।
আগে তো আমি আমার স্টুডেন্ট বা ফ্রেন্ডস এদের থেকেও নিতাম,
রাইট।
তো রিসেন্টলি অনেকেই দেখা যাচ্ছে ফেসবুকে নক করছে আমাকে, তো নক করে মানে বলতেছে যে ভাইয়া আমার একটা ঘটনা আছে, হ্যাঁ, উইড ইউ প্লিজ শেয়ার। তো আমি অনেককে ফার্স্ট টাইম প্রেফার করি যে ওয়াই ডোন্ট ইউ জাস্ট কাম, আপনি নিজে যে ভূত FM পাঠান, যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় তাহলে ওনারা শেয়ার করবেন,
রাইট।
তো সেক্ষেত্রে এখন অনেকে বলে যে আমি চিটাংয়ে থাকি বা আমি খুলনায় থাকি, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি আপনাকে পাঠাই, আপনি আমার পক্ষ থেকে শেয়ার করেন। তা আমি আবার সেখানে দেখি বাছাই করে ঘটনাটা যদি শেয়ারের মতো মনে হয় আমার কাছে সেটাই আমি আপনাদের কাছে নিয়ে আসি। তাই আজকে যে ঘটনাটা বলবো এটা হচ্ছে চিটাংয়ের ঘটনা, চিটাংয়ের একটা অভিজাত এলাকা, নাম বললাম না স্পেসিফিক। যে ঘটনাটা বলেছে ওর নাম হচ্ছে প্রবাল। ও আমাকে বলেছে প্রবালদের বাসাটা ওখানে ওরা এটা কেনে, যে কোনো একটা আপনার মানুষের কাছ থেকে বাড়িটা কিনে, এটা বেশ অভিজাত এলাকা এবং বেশ বড় একটা বাড়ি। তো বাড়িটা কেনার পর ওরা যখন প্রথমে বাসা উঠে, তো বাসাটা ওঠার পর খুব সুন্দর লাগে, বাসার সামনে ঢোকার রাস্তার পাশে আপনার দুপাশে সুন্দর মানে ফুলের বাগান আছে, বেড, ফুলের বেড, দেন আপনার সোজা গেলে বাসা এবং একটা বাংলো টাইপের বাড়ি আর কি। তো বাড়িটাতে ওঠার পর প্রথম রাত্রে যেটা নাকি ওই প্রবাল নিজে যেটা ই করে আপনার ওদের বাসার জানলা দিয়ে, ও হঠাৎ দেখে যে ওদের সেই লনটা আর কি, লন পাশে যে রাস্তাটা আর কি, ফ্লাওয়ার বেডের পাশে, সেটাতে মনে হচ্ছে কে জানি দাঁড়ায় আসছে। রাত্রেবেলা ও জানলা দিয়ে আপনার দেখতেছে, তো দেখার পর ও জানলাটা ভালো মতো একটু পরিষ্কার করে, মানে একটু মানে জানলার মধ্যে কুয়াশার মতো ছিল ঠান্ডা, পরিষ্কার করে ভালো মতন দেখে, এখন অবয়ব যে একটা মেয়ে দাঁড়ায় আছে ওখানে। হ্যাঁ, তো ও জানে যে বেসিক্যালি ওর বাবা নতুন দারোয়ান রাখছে, দ্য ডোর শুড বি লক, এখানে কে আছে মেয়ে, ওদের বাসাও ওরকম মেয়ে নাই কি। তো ও পরে কি নিচে নেমে আসে, মনে করছে দারোয়ান কাকে আনলো ভেতরে কি। নিচে এসে ও যখন গেট খুলে লাইট জ্বালায় হেঁটে যায় সামনে, ওই বারান্দার লাইটটা জ্বালায়, দেখে কেউ নাই, ওই জায়গাটা পুরো ফাঁকা, মানে নোবডি স্ট্যান্ডিং, মানে পুরোপুরি ফাঁকা জায়গাটা। উইদিন লাইক শর্ট পিরিয়ড অফ টাইম ও দেখছে ওখানে একটা মেয়ে দাঁড়ানো। তো কি করে হেঁটে যায় আপনার ওই ক্রস করে যায় যেখানে দারোয়ানের রুমটা থাকার কথা, নক করে। তো দারোয়ান দেখা যায় ঘুম থেকে উঠে আসে, তো খুব চিৎকার করে তার দারোয়ানের সাথে যে আপনাকে বলছি পাহারা দিতে, আপনি এখানে ঘুমায় আসেন কেন রাত্রেবেলা, আমি এখানে একটা মেয়ে দেখছি। তো দারোয়ান তাকে বলতেছে, দারোয়ানটাকে যে রাখছে দারোয়ানটা ওই এলাকারই লোক, ওই কাছাকাছি থাকে, কে বলছে আপনার দেখার দরকার নেই, আপনি যান ঘুমান। এইভাবে কথা বলতেছেন কেন আপনি, দারোয়ান আপনি জানেন না, আপনি শুয়ে পড়েন, চিনাঙের ভাষা বলতেছে, আপনি যে শুয়ে পড়েন, আপনার দেখার দরকার নেই।
তো ও রাগ করছে আপনার বাবার সাথে আমার কথা হয়েছে, তো আসে এসে রাগ করে আবার ওই বাসায় আসে, বাসায় পরে দেখে বারান্দার সময় কেউ নাই, তো পরের দিন ওর বাপকে বলে যে দারোয়ানকে বলছিলাম এরকম এরকম, এখানে দেখছেন দারোয়ান, দারোয়ান বলতেছে যে আপনার সাথে নাকি কথা হয়েছে, সে আমার সাথে রাগ দেখালো এসে। দারোয়ান বাবা বলছে যে বাবা দেখো এখানে আসলে কি ছোটখাটো অনেক কিছু এরকম হয়তো দেখতে পারো তুমি, বাট মানুষ থাকতে পারে বা এটা আসলে তোমাদের এত চিন্তা করার দরকার নেই, দারোয়ান টেক কেয়ার করবে, আমার সাথে দারোয়ানের কথা হয়েছে। তো শুনে সে একটু ই করে যে বাবাও কি রহস্য করতেছে তার সাথে, সামথিং লাইক দ্যাট। তো এনিওয়ে, তো একদিন রাত্রেবেলা সে এরকম ওই প্রবালি আপনার পানির পিপাসা, সে ওর রুম খুলে বের হয়েছে, বের হয়ে ওদের কিচেনটা হাতের বাম দিকে পড়ে, কিচেনটাতে ওর চোখ গেছে, দেখে যে মনে হচ্ছে যে ওই কিচেনে যে ছোট গার্বেজ রাখা থাকে ওইটার মধ্যে একটা মানুষ পুরা, মানে জিনিসটা খুব শিউরে ওঠার মতো ব্যাপার, মানে একটা মহিলার মতো খাটো বেশ, উবু হয়ে মুখটা ঢুকায় রাখছে গার্বেজের দাঁড়ায় গেছে, ফার্স্টে কিছু বলেনি, কিছুক্ষণ তাকায় দেখতেছে অন্ধকারে, আবছা আলো অন্ধকারে দেখতেছে যে কি করতেছে, খসখস খসখস শব্দ হচ্ছে আর ট্রাশ ক্যানটা আর কি মুভ করতেছে। ও কি করে আস্তে আস্তে পিছায় এসে নিজের রুমে লাইটটা জ্বালায়, তো লাইটটা জ্বালানো তো লাইটের একটা অংশ যে পড়ে ওইখানে, পড়ার পর ও যে দেখে ওখানে কিছু নাই, বাট ওখানে যে দেখে যে ট্রাশ ক্যান, যেটা ট্রাশ ক্যানের আশেপাশে যে ময়লা কিছু ছড়া ছিটা আছে আশেপাশে, মানে ডিমের খোসা টোসা এই ধরনের জিনিস, তো ও খুব ভয় পায়, এটাতে প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে ও সরাসরি যায় ওর বাবার রুমে, যে ওর বাবাকে নক করে, নক করে ওর বাপকে বলে যে আমি একটু মাত্র আগে দেখলাম যে এরকম এখানে কে এসে হানতেন, তো ওর বাপ আসে, এসে বলে তুমি ঘুমা যাও তোমার দেখার দরকার নাই, ওর বাবা ওই বলে আমি টেক কেয়ার করতেছি, তো মানে জিনিসটা খোলাসা করেন ওর কাছে, এটাতেই ওর খুবই রাগ জিনিসটা। তো তারপর দিন যেটা হয়, ওর ছোট ভাই সে ওই ছাদে গেছিল সন্ধ্যার সময়, হঠাৎ করে চিৎকার করে উঠছে ছাদের থেকে, তো কি হয়েছে ওর যে যায় যে বলে যে কি ব্যাপার, দেখে ভাই মানে দাঁড়ায় আছে চিৎকার করতেছে, কি ব্যাপার, ছেলেটা ছোট ধরেন 4-5 এ পড়ে ক্লাসের উপর, বলে আমি দেখলাম যে ওই যে আমাদের যে ছাদের উপরে যে সিঁড়ি ঘরের ছাদটা সেখানে বেশ মানে অ্যাভারেজ মানুষের মতোই লম্বা, কিন্তু মনে হচ্ছে শরীরের ওপরের অংশটা ছোট, পা গুলা চেকন চেকন, ওখানে দাঁড়ায় খিলখিল করে হাসতেছে দাঁত বের করে, হঠাৎ করে ওর দিকে তাকায়, এরকম একটা মানুষ দেখছি এবং আমি চিৎকার করার পর আর দেখি না। এইবার সে খুবই চেষ্টা, ওর ভাই রনি আসে, সে বাপরে ধরছে যে কি ব্যাপার এখানে, কি এইসব কি, এটা ভৌতিক ব্যাপার স্যাপার করতেছে, বাসাটাকে হন্টেড বাসা, তো বাপ তারপর শেয়ার করছে ওর মাকেও, বলছে মা কাছে স্বীকার করছে আসলে এখানে কিছু ঘটনা আছে আমি জানতাম, তো এই কারণে বাসাটা আমি আর একটু চিপ প্রাইসে পাইছি, হ্যাঁ যে মানে এইসব ব্যাপারের কারণে, সো বাট এটা কোনো ব্যাপার না, আমি হুজুর আনবো, এটা বন্ধ দিয়ে দিব, ইউ নো এভরিথিং উইল গো অ্যাওয়ে। তারপর কিন্তু আপনার 2-4 বছর পর পর্যন্ত মোটামুটি কিছু হয় নাই বাসা, তো এরপর হয় কি রং করে বাসা একবার, এই রং করার পরেই ওই তাবিজে কোন একটা ব্যাপার হয়, আবার ওই ছোটখাটো এই যে এইসব জিনিসগুলো ঘটতে থাকে। এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস যেটা হয়, যে ওদের বাসা যে একটা ই ছিল কাজের মেয়ে ছিল, সে কাজের মেয়েটাকে আপনার ওই ইসের মধ্যে থেকে এরকম ঘুরায় নিয়ে ইসের মধ্যে ফেলে দেয় আর কি, বারান্দার থেকে এরকম ঘুরে নিয়ে পুরো একদম পুরো লনের মধ্যে ফেলে দেয়, এরকম তার পায়ে ব্যথাটা তার পায়ে ভেঙে যায় এরকম। এবং ওই রাত্রেবেলা ওদের বাসা সবসময় দেখতো তখন, মানে ওই বেশ উইয়ার্ড, তখন আরো ভয়ঙ্কর রকমের হতো, শব্দ করতো বিশাল, আপনার ওই ডাইনিং স্পেসের মধ্যে শব্দ করতো, ফ্রিজ আছে না ফ্রিজের ওই যে আপনার ডিপ ফ্রিজের ই খুলে ফেলতো, ডালা খুলে ফেলতো, এবং অনেকেই নাকি দেখছে যে ওই ডিপ ফ্রিজের মধ্যে ডালার মধ্যে ওই যে মুখ ঢুকায় ওই একটা কিছু একটা এরকম মুখ ঢুকায় রাখতো ডিপ ফ্রিজের ডোরের ভিতরে।
আচ্ছা,
এবং এটা কিন্তু বেশ ভয়ঙ্কর, আপনি যদি মাঝরাতে কেউ হঠাৎ দেখে যে ডিপ ফ্রিজের ঢাকনা খোলা ওইটার মধ্যে মুখ ঢুকায় রাখছে ট্রাশ ক্যানে, খুব ডেঞ্জারাস জিনিস। এনিওয়ে, তো পরবর্তীতে এগুলো দেখার পর আবার হুজুর আনে, মানে এনে আবার ওই যে বাড়ি বন্ধ করে, এখন অনেকে বাড়িটা বন্ধ অবস্থায় আছে, তবে মাঝে মাঝে ওরা এখনো দেখে বাসার ভেতরে না দেখলো ওই লনের মধ্যে বা ইসের মধ্যে দেখে কিছু একটা হাঁটে চলাফেরা করে এরকম জিনিস। তো ওখানে হুজুরা বলছে আপনাদের এখানে দুষ্ট কিছু জিন এবং খারাপ জিন এখানে আছে যারা এই কাজটা করে, আর প্রবাল বলছে যে আপনারা যদি চান ভূত এফএম টিম ইউ আর ওয়েলকাম টু কাম টু মাই হাউস অ্যান্ড ডু দিস থিংস, আমি আমার প্যারেন্টস ম্যানেজ করবো।
ওকে,
সো আমরা যে কোনো দিন যেতে পারি। আপনারা শুনছেন সবসময় রেডিও ফুটতে, এতক্ষণ বাবু ভাই ঘটনা বলছিলেন এবং চলছে ভূত এফএম এর ফার্স্ট সেগমেন্ট, ভূত এফএম হান্টেড বাই এয়ারটেল এর ফার্স্ট সেগমেন্ট আমরা শুনছিলাম এবং সঙ্গে আছে মাসুম। মাসুম অবশ্য আজকে আমাদেরকে সময় দেওয়ার চাইতে বেশি ঘটনা খুঁজতে মানে ব্যস্ত, দেখা যাক কি হয়। আমরা এর পরে যেটা করতে হবে, আমাদের একটা ছোট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সব সময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা, একদমই কোন ধরনের কোন বাধা হয়ে দাঁড়াতে চাই না। চলে যেতে চাই আবারও আমাদের অতিথি আবরার ভাইয়ের কাছে এবং আবরার ভাই তার সেকেন্ড ঘটনা বলার জন্য প্রস্তুত। আবরার ভাই, আপনার সেকেন্ড ঘটনাটা।
ধন্যবাদ রাসেল ভাই, আবার বলছি আবার ধন্যবাদ আর কি দ্বিতীয়বারের জন্য। আর সেকেন্ডলি আরেকটা কথা বলে দিই যে লিসনারদেরকে বলা প্রয়োজন যে আমি মালয়েশিয়া যাওয়ার আগে রাসেল ভাই আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আরো কোনো ঘটনা পাওয়া যায় কিনা।
হ্যাঁ, আমার মনে আছে।
তো সেইখান থেকেই আর কি, সেই পরিপ্রেক্ষিতেই আমি আমার কিছু বন্ধু মহলের ভিতর জিনিসটা শেয়ার করি এবং খুব আশ্চর্য হই যে বাংলাদেশের মতো মালয়েশিয়াতেও মানে বাঙালি যারা আছেন তাদের কিন্তু খুব ফেমাস এই ভূত এফএম প্রোগ্রামটা,
আমরা খুবই খুবই লাকি
তাদের ভিতর থেকেই কালেক্ট করা। আমি বিশেষ কারণবশত সংগত কারণে আর কি তাদের নাম প্রকাশ করছি না। তো
তাদের নিজেদের ঘটনা
এবং তাদের মালয়েশিয়া নিজেদের এখন যে বাসাটায় আছে সেই বাসার ঘটনা হয়েছে। তো আমার এক পরিচিত খুবই ক্লোজ একজন বন্ধু মানুষ, উনি মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবৎ আছেন, প্রায় অ্যারাউন্ড 10-12 বছর ধরে, উইথ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলি মেম্বার্স, তার ওয়াইফ, তার দুটো বাচ্চা, একটা ছেলে আছে, ছেলেটা অলরেডি এখন 12 বছর বয়স এবং মেয়েটা হচ্ছে এখন প্রায় 7 বছর। তো এই ঘটনাটা এই 7 বছরের মেয়েটাকে নিয়ে, এই তারা এখন যে বাসাটায় আছে এটা এসছে আজকে প্রায় 2 বছর ধরে। তো গত 2 বছরে কোনো ঘটনা ঘটেনি, রিসেন্টলি গত 3-4 মাস ধরে এই বাচ্চা মেয়েটা সে এক্সপিরিয়েন্স করছে, মানে সে বলে, মানে বাচ্চা মানুষ তো মানে অত গোছায় বলতে পারে না, সে এমনি বলে কথায় কথায় যে কারোর সাথে সে খেলছে এক মনে। তখন তাকে জিজ্ঞেস করা হয়, মা কি করছো? খেলছি। কার সাথে? এখানে তো কেউ নেই, তুমি মানে আরেকজনের সাথে কথা বলছো এরকম একটা মনে হচ্ছে। সে মেয়েটা বলে, হ্যাঁ খেলছি তো, ওই ইয়েটার সাথে, বাচ্চাটার সাথে খেলছি এরকম আর কি।
একটা প্লেমেট আছে
তার অনেকটা। এটা শোনার পরপরে আমিও একটু ঘাবড়ে গেলাম যে যখন বলছিল ভদ্রলোক আমাকে, যখন ঘটনাটা বলছিল তখন মেয়েটার সাথে ছিল। আমি বললাম, মা কার সাথে খেলো? বলে যে, হ্যাঁ খেলি, আমার তো অনেক ফ্রেন্ড আছে। আমি কিরকম ভাবে? প্লে গ্রাউন্ডে খেলি। মেয়েটা তখন আমার সামনে আর বললো না যে তার যে বাসার ভিতর যে আরেকজনের সাথে খেলে, এই ঘটনাটা আর সে বললো না আমাকে, মানে সে আমার সাথে এটা শেয়ার করলো না। তার মার সাথেও আমি পরে একসঙ্গে কথা, আমি ভাবি যে শুনলাম যে আপনার মেয়ে এরকম ইয়ে করে। হ্যাঁ ভাই, খুব টেনশনে আছে এটা নিয়ে, টাইম টু টাইম সে নানা সময় দেখা যায় যে এক মনে থাকে। অ্যান্ড আমরা যখনই তাকে কোয়েরি করি যে তুমি কার সাথে খেলছো, সে বলছে হ্যাঁ ও সাথে একজন আছে এরকম একটা ইয়ে করে। জিনিসটা একটু আনইউজুয়াল মনে হলো আমার, যে কারণে আর কি আমি, ছোট ব্যাপার মানে অনেক ঘটনা আছে, টোটালটা ওইভাবে আর কি ওইভাবে শুনিনি আমি।
আচ্ছা,
তো এরকম একটা ঘটনা বাচ্চাটার সাথে।
আচ্ছা,
তো সময় দিলে হয়তো আরো ডিটেলস শুনতে পারতাম, তো ওরকম আর কিছু ডিটেলস শোনা হয়নি।
আমরা আশা করবো যে এর পরবর্তীতে মানে যে ফলো আপ গুলো সেগুলো আমরা ইনশাল্লাহ পেয়ে যাবো। থ্যাংক ইউ আবার ভাই আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আবার বাবু ভাইয়ের কাছে এবং আরো একবার জানিয়ে দিয়ে শুনছেন সব সময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আমরা চেষ্টা করছি একটা অন্যরকম কিছু আপনাদের উপহার দিতে। হচ্ছে ভূত এফএমটা একটু অন্যভাবে আপনাদের উপস্থাপন করতে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইমেল করবেন, ইমেল অ্যাড্রেসটি নিশ্চয়ই জানা আছে bhootfm@radiofurti.fm। এখানে ইমেল করে জানিয়ে দিবেন যে আজকের এই স্পেশাল এপিসোডটি, নতুন বছরের স্পেশাল এপিসোডটি আপনাদের কেমন লাগছে, আপনাদের এই এপিসোডটি ভালো ছিল, ভালো হচ্ছে নাকি আগের এপিসোডটি ভালো ছিল, আগে যেরকমভাবে আমরা করতাম সেটাই ভালো ছিল, এটা আপনাদের জানিয়ে দিতে হবে। কারণ আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আপনাদের আমাদের কাছে, কারণ আপনারাই ঘটনা পাঠান, আপনাদের জন্যই ভূত এফএম এগিয়ে যাচ্ছে এবং আপনারাই ভূত এফএমটাকে ধরে রেখেছেন এবং আপনারা চাইলেই ভূত এফএম আরো সামনের দিকে এগিয়ে যাবে, আর আপনারা চাইলে, আপনারা যদি না চান তাহলে ভূত এফএম থেমে যাবে। সো আপনাদেরই সিলেক্ট করতে হবে, আপনাদেরই ডিসাইড করতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা অবশ্যই আমাদের ইমেল করে জানিয়ে দিন এবং সেই সাথে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি, আপনার জানা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিতে ভুলবেন না। আবারও জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি, বারবার মনে করে দিতে চাই, bhootfm@radiofurti.fm। লিখে রাখুন, মনে রাখুন যেভাবে খুশি, বাট ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে আসি বাবা গেছে, বাবা আপনার সেকেন্ড যে ঘটনাটা সেই ঘটনাটা একটু প্লিজ আমাদের বলুন।
হ্যালো এভরিওয়ান, এবারে যে ঘটনাটা এটা চিটাঙ্গের আছে ভাই। হ্যাঁ, চিটাঙ্গের ওই একটা মানে ওরা ঘটনা আগেও শেয়ার করছে, আমি অন্য হচ্ছে মাজহারুল ইসলাম জুবেল, ওই ঘটনাটা বলছে, হি লিভস ইন আগ্রাবাদ। এটা হচ্ছে ওর কাজিনের জীবনে ঘটা একটা ঘটনা আমাকে বলছে। ওর কাজিন থাকতো একটা জায়গায়, তো সেখানে যেখানে থাকতো তো ওখানে একটা আপনার নদী ছিল, নদীর পাড়ে ছিল একটা শ্মশান ঘাট। তো সেখানে ও আপনার ছেলেটা ওই নদীতে মাঝে মাঝে যেত আর কি, খেলাধুলা করে নদীতে হাত মুখ ধুতে যেত। তো একদিন বিকালে ও নদীতে হাত মুখ ধুতে গেছে, তার পাশে একটা আম গাছ ছিল নদীতে, সেখানে ও দেখে যে একটা সুন্দর আম, খুব সুন্দর একটা আম, আমটা মানে মনে হচ্ছে মানে মানে এক্সট্রাঅর্ডিনারি একটা কালার আমের, মানে আমের মধ্যে পাকা। তো এটা জাস্ট ওর চোখে পড়ে, ইট গট ইন টু হিজ আইজ, এবং সে এত লাইক করে আমটা, মানে খুব পছন্দ করে, সামথিং লাইক ও একটা মানে মোহর মতো পড়ে যায় আমটা নেওয়ার জন্য। সো ওখানে আরো আম ছিল গাছে, হ্যাঁ আরো আম ছিল, বাট হি গট ইন্টারেস্টেড দ্যাট স্পেসিফিক আম, মানে ওই নির্দিষ্ট আমটার প্রতি সে আগ্রহ ফিল করে। তো ওই পর্যায়ে পরে আমটা পাড়ার জন্য গাছে ওঠে, এবং ওই আমটা কিন্তু অন্যান্য আমের তুলনায় বেশ ওপরে গাছে। তো গাছে উঠে, গাছে উঠেও একসময় দেখে যে ওর নাগালের বাইরে, তখন সে কি করে আবার নেমে ইট নিয়ে আসে, ইট নিয়ে ইট মারতে থাকে। ইট মারতে মারতে একটা পয়েন্ট আমটার মধ্যে ইটটা লাগে এবং আংটা ঠাস করে পড়ে, পড়ে করে কি ওই নদীর, ওই যে নদী বা খাল যেটা, খালের মধ্যে পড়ে, পড়ে আমটা দেখা যাচ্ছে যে মানে ডুবে যাচ্ছে নিচে। তো ও কি করে খুব সুইফটলি ওখান থেকে নেমে পানিতে নেমে পড়ে, নেমে যে সাঁতরায় যে ওই আমটাই সে কালেক্ট করে, পরে সে উঠে, উঠে এসে ওই নদীর ওখানে পাড়ে বসে, খালের পাড়ে বসে সে আমটা খায়। পুরা খেয়েটে সে হাত টাত মুখ ধুয়ে সে বাসায় আসে। তো বাসায় এসে সে ওই আবার পরে হাত মুখ ধুতে যায় আর কি, ধুতে যেয়ে দেখে যে কলের কাছে যে ওর নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, গল গল করে রক্ত পড়তেছে। সে রক্ত দেখে সে ওই কাজের মানুষ সবাই বলে যে কি ব্যাপার, আপনার নাক দিয়ে রক্ত পড়ে গেল। ও কাউকে কিছু বলে না, ও নাকটা চেপে ধরে বাসায় যে বসে থাকে। তো এক পর্যায়ে ব্লিডিংটা সিভিয়ার আকার ধারণ করে, তোর বাবা মা করে কি ওই লোকাল ডাক্তারের কাছে নিয়ে যায়, সেই ডাক্তার রক্ত বন্ধ করতে পারে না বিভিন্ন প্রক্রিয়ায়, সেখান থেকে হাসপাতালে যায় সেটাও হয় না। তো এক সময় তাকে ঢাকায় নিয়ে আসা হয় এই মানে রক্ত বন্ধ করার জন্য, মানে হচ্ছে না ওই এলাকা পুরা গ্রাম বা ওখানকার যে সিটি টাউন ওখানে কোথাও হচ্ছে না, ঢাকায় আনা হয়, ঢাকায় একটা ভালো হাসপাতালে রাখা হয়। সেখানকার ডাক্তারও ফর সাম রিজন যত ট্রিটমেন্ট করে সম্ভব ওর রক্ত বন্ধ করতে পারতেছে না, গেজ দিয়ে হয়তো অফ করে রাখে, বাট স্টিল ওটা সরানোর সাথে সাথে আবার ব্লিডিং হয়। তো এই পর্যায়ে ওদের গ্রামেই একজন হুজুর ছিল আর কি, উনি পীর সাহেব। তো উনি ঘটনাটা শোনার পর উনি ব্যাপারটা শুনে বলে যে এটা তো আসলে নর্মাল না, উনি চলে আসে ঢাকায়। ঢাকায় এসে ওই মানে বলে যে তোমার ওর বাবাকে বলে যে এটা আসলে নর্মাল না, এটা অন্য কোনো ব্যাপার, আমাকে ট্রিট করতে দেন। তো ডাক্তার এই ঘটনাটা শুনে ডাক্তার বলে কি যে পীর সাহেবকে বলে আপনি ফাইজলামি করেন, মেডিকেলে কাজ হচ্ছে না, আপনি এটা ঠিক করবেন, হ্যাঁ আপনি যদি এটা না করতে পারেন আপনাকে আমরা এখান থেকে বের করে দিব, এই সব অপমান করবো। তো পীর সাহেব কোনো কথা না বলে উনি বলে আপনারা আমাকে একটু সময় দেন, আপনারা বাইরে যান রুমে। তো সবাই বাইরে যখন যায় এই সময় একজন নয় দাঁড়া ছিল গেটের কাছে, তো পীর সাহেব ওই ছেলেটার কাছে যাওয়ার সাথে সাথে ছেলেটা তাকে সম্মান করতো, কিন্তু সামনে সালাম দিয়ে সে তাকে দেখে বলে তুই কেন আসছিস আমার কাছে, তুই এখানে আসছিস কেন, তুই তুই করে বলে। তো পীর সাহেব বলে কি যে আপনারা জানেন আমি কথা বলি, পীর সাহেব নাকি তাকে বলে যে আমি আসছি তুই, মানে যে শুনছে ওখানে দাঁড়ায় কথাগুলো একজন লোক ছিল সে পরে বুঝছে, পীর সাহেব বলে আমি আসছি যে তুই এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস কেন, মানে তোর মানে তুই এই ছেলেটাকে মেরে ফেলার চিন্তা করছিস। তখন বলছে হ্যাঁ মেরে ফেলার চিন্তা করছি, আমি ওইখানে ছিলাম, আমি গাছের মধ্যে বসেছিলাম, সে আমাকে ইট মারছে, ইট মেরে আমার আমটা খাইছে ওখানে, হ্যাঁ ওই আম
যেটা বলে যে খুব সুন্দর
এরকম ধরনের, ওইটা আসলে ছিল একটা জিন,
আচ্ছা
ওই জিনটা ওখানে বসেছিল,
আচ্ছা
বলতেছে ওইটা আমার আম ছিল, আমের যে সৌন্দর্যতা ছিল এটা আমার জন্যই, এবং ওই আমটা খাইছে এবং এর জন্য এই ছেলেটাকে ওইটার পানিশমেন্ট আমি দিচ্ছি।
তখন বলে না তোর ছাড়তে হবে। এই আর কি, তো হুজুরের সাথেই হয় কথাবার্তা হয়। তো এই পর্যায়ে নাকি ওর মুখ দিয়ে নাকি একটা পেরেকের মতো বের হয়ে আসে ছেলেটার, এরকম পেরেকের মতো বের হয়ে আসে। তারপর হুজুর এক পর্যায়ে তাকে ছাড়াতে সক্ষম হয় এবং মানে ছেলেটা সুস্থ হয়। এবং আশ্চর্যের ব্যাপার, পুরো ডাক্তাররাও দেখছে তখন যে ছেলেটা ওই যখন নাকি হুজুরের ট্রিটমেন্ট শেষ হলো ওর রক্ত পড়া থেমে গেছে নাক দিয়ে, আর রক্ত পড়তেছিল না।
অনেক ধন্যবাদ বাবু ভাই আপনাদের দুজনকেই, এবং আবরার ভাই বাবু ভাই আপনাদের অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে পরবর্তীতেও আপনাদেরকে ডাকলে আমরা পেয়ে যাব
ইনশাল্লাহ।
আর সেই সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর জানিয়ে দিন যে এই এপিসোডটির কোন বিষয়গুলি আপনাদের ভালো লাগছে, কোন বিষয়গুলি আপনাদের ভালো লাগছে না, ইমেইলের মাধ্যমে ভূত এফএম @radiofurti.fm এই অ্যাড্রেসে, এবং সেই সাথে SMS করে জানাতে পারেন। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আরো একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে আসছি নতুন অতিথি নিয়ে, এবং চলছে কিন্তু ফার্স্ট সেগমেন্ট বুঝতে হবে, এবং সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময়ের রেডিও ফুর্তি, আর আমি রাসেল আছি, আমি আপনাদের সাথে আছি রাসেল, এবং আমার সাথে রয়েছে মাসুম। এবং ব্রেকের পরে আবারও ফিরে এলাম ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল নিয়ে। আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আজকের এপিসোডটি অন্যরকম একটা এপিসোড হচ্ছে, এবং সেই সাথে আমাদের প্রথম সেগমেন্ট চলছে। প্রথম সেগমেন্টে আমাদের অতিথিরা যেভাবে আসেন সেভাবে তারা ঘটনা বলছেন, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অনন্ত, তিনি তার ঘটনাটি বলবেন। এবং অনন্ত, আপনার যে ঘটনাটি আছে সেটা একটু প্লিজ বলবেন।
হ্যালো রিসিনার, আমি সোহানুর রহমান অনন্ত, আমি এসেছি ঢাকাশোনি একা থেকে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার এক ছোট ভাইয়ের মুখ থেকে শোনা। ঘটনাটি ঘটে 2002 সালে। ঘটনাটি যখন ঘটে ওরা তখন ঢাকার মানিকনগর, মানিকনগর নতুন একটি বাসায় ওঠে, পাঁচতলা বাড়িতে। তো ওদের ফ্ল্যাটটা হচ্ছে পাঁচতলার উপরে, অর্থাৎ সবচেয়ে শেষ, অর্থাৎ পাঁচতলার উপরে। তো ওদের ফ্ল্যাটের সামনে যে ফ্ল্যাটটা সেটা হচ্ছে গিয়ে একটা মাদ্রাসার অফিস রুম, অর্থাৎ সামনের রুমে সারাদিন মানুষ থাকলেও সন্ধ্যার পর কেউ থাকে। তো যাই হোক, নতুন ফ্ল্যাটে ওঠার পর মোটামুটি কয়েকদিন ভালোই যায়। তো ঘটনাটা যেদিন ঘটে সেদিনটা 12টা পর্যন্ত আমার যে ছোট ভাই ও পড়াশোনা করে। তো পড়াশোনা শেষ করে ও একসঙ্গে ঘুরে পেরে, ঘটনা যখন ঘটে তখন শীতের সময়, মোটামুটি শীতের মাঝামাঝি সময়। তো ও সবসময় লাইট অন করে ঘুমায়, ভয় পায় একটু, লাইট অন করে ঘুমায়। তো হঠাৎ মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে তো চেয়ে দেখে যে ওর মাথার উপরে ফুল স্পিডে ফ্যান চলছে, অর্থাৎ খুব জোরে ফ্যান চলছে। তো ও প্রথমে বিষয়টা ভাবছে স্বপ্ন দেখছে, কিন্তু একটু পরে যে দেখে যে না সত্যি ফ্যান ঘুরছে, খুব স্পিডে ফ্যান ঘুরছে। তো আর লাইট তো অফ করা, ঘরময় অন্ধকার, ভীষণ অন্ধকার। তো ও উঠে বিছানা থেকে নামে। তো আসলে ওর খাটটা হচ্ছে আগের যুগের খাট, অর্থাৎ অনেক বড় খাটটা, একাই ঘুমায় ঘরের ভিতরে, পাশে ঘরের বাবা মা ঘুমায়। তো ও উঠে উঠে যখন নাকি ও মানে ফ্যানের সুইচটা অফ করতে যাবে, ঠিক তখন একটা শব্দ আসে পিছন থেকে, অর্থাৎ একটা কেমন জানি একটা গুনগুনি শব্দ মতো একটা আসে। তো ও পিছনে ফিরে তাকায়, দেখে যে না কোথাও কিছু দেখা যাচ্ছে না, ঘরের মতো অন্ধকার। তো আবার সে শব্দটা, অর্থাৎ কেউ মানে একটা অস্বস্তিকর একটা শব্দ। তো ও ভালো করে কান পেতে দেখেছে ওর খাটের নিচ থেকে শব্দটা আসছে। তো ও আর লাইট অন না করে খাটের নিচে তাকায়, তাকিয়ে দেখে যে মানে অন্ধকার খাটের নিচটা, কিন্তু খাটের একটা কোণে, অর্থাৎ মনে হচ্ছে জমাট অন্ধকার। হ্যাঁ, তো ও ঠিক সেই সময় আওয়াজটা থেমে যায়। হ্যাঁ, শুধু ঘড়ির টিক 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 একটা শব্দ ছাড়া কোনো শব্দ নেই। তো ভাবে কি হয়তো ষাট ফুট অনেক সময় পড়ে যায় খাটের পাশ দিয়ে নিচে পড়ে যায়, আমাদের অনেকের এই ঘটনাটা ঘটে। তো ও ভাবে যে হয়তো কিছু তেমন কিছুটা পড়ে গেছে। তো ও কিছু না ভেবে খাটের নিচে প্রবেশ করে, অর্থাৎ এমনি হামাগুড়ির মতো ঢুকে ঢুকে খাটটা আগে বলছে আসবে অনেক বড় খাটটা। তো কিছুটা সামনে গিয়ে যখন খাটের মানা হয়ে যায় তখনই ওর চোখে পড়ে যে আসলে ও যা ভেবেছে তা না, সেখানে অন্ধকার মধ্যে কেউ একজন বসে আছে, অর্থাৎ খুবই ক্ষুদে লোকটা, মানুষ আকৃতি, খুব ক্ষুদে কিছু একটা বসে আছে, সারা শরীর লোমস্য, তো লোমে ঢাকা। হ্যাঁ, তো চেহারার সামনে দিয়েও কিছু এভাবে চুলগুলো পড়ে আছে, চুলের ফাঁক দিয়ে দুটো চলন্ত চোখ দিয়ে তাকিয়ে আছে। ঠিক ও যখন নাকি চিৎকার দিতে যাবে ঠিক তখনই কিছুটা ওকে ধরে ফেলে, খপ করে ওর হাতটা ধরে ফেলে।
তারপর
সাথে তো চিৎকার দিয়ে সেন্সেস হয়ে যায়। ওর যখন জ্ঞান ফিরে তখন ও দেখে যে ও খাটের উপরে। তোর বাবা মা বলে যে কি হয়েছিল, হ্যাঁ গত রাতে কি হয়েছিল। তো ও বললো যে এমন এমন ঘটনা। তো ওনারা এসে দেখে যে ঘরে দরজা লাগানো, পরে দরজা অনেক নক করে, নক করার পর যেহেতু কেউ খোলেনি তো ওনারা দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দিয়ে খাটের নিচেও পড়ে আছে, কিন্তু আশেপাশে আর কিছু পাওয়া যায়নি।
আপনাকে অনেক ধন্যবাদ অনন্ত, এবং আমরা আশা করছি যে আমরা এবারে তো স্পেশাল একটা এপিসোড করছি, নেক্সট এপিসোডে আপনাকে আপনি আবারও ডাক পাবেন এবং আপনি আবারও আমাদের সাথে এসে জয়েন করবেন এবং আপনার ঘটনা শুনবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
শুনছেন সব সময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার সাথে রয়েছে মাসুম এবং আমি রাস্তেল আছি আপনাদের সাথে, আর সেই সাথে রয়েছে আমাদের আজকের অতিথিরা। তো এই মুহূর্তে আরো একজন নতুন অতিথি আমাদের সাথে জয়েন করেছেন, আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন প্লিজ একটু বলবেন সবাইকে।
হ্যালো লিসেনার্স, আমি সিফাত জাবের আহমেদ, মোহাম্মদপুর থেকে।
ওকে, আপনার ঘটনাটা।
আমি ঘটনায় চলে যাই। এই ঘটনাটা হচ্ছে আমাদের গ্রামের। আসলে এখন আমাদের গ্রামে একজন লোক ছিলেন আর কি, উনি আগে আর কি পুলিশে ছিলেন। এখন একদিন এক চোর তার বাসায় আর কি চুরি করতে গিয়ে ধরা পড়ে। ধরা পড়ার পরে উনি ধরে ফেলেন, ধরে আর কি তাকে আরো লোকজনের সাথে মিলে আর কি গণপিটুনিতে আর কি তাকে একটা পর্যায়ে আর কি চোরটা মারা যায়। এখন তার চোরটা যখন মারা যায় আর কি, তার জানাজার সময় তার আর কি পরিবার ছাড়া আর কেউ ছিল না তার জানাজা পড়ার জন্য, গ্রামবাসীর কেউ যায়নি আর কি সেখানে। পরে এখন ঘটনা তারপরে আর কি মোটামুটি তেমন কিছু হয়নি। একটা আর কি তার কয়েকদিন পর থেকে হলো আসল ঘটনা শুরু হয়। সেটা হচ্ছে চোরটা আর কি যে লোকটা আর কি চোরটাকে ধরেছিল, উনি রাতের বেলা স্বপ্ন দেখা শুরু করেন যে আর কি সেই লোকটা এসে যাকে মেরে ফেলা হয়েছে, উনি এসে বলছে যে তুই আমাকে যেভাবে মেরেছিস আমিও তোকে সেভাবেই মারবো। এখন সে ফার্স্টে আর কি ব্যাপারটা তেমন একটা পাত্তা দেয়নি। এখন তারপরে তিনি দেখলেন যে তার আর কি রেগুলারই এই স্বপ্নটা দেখছেন আর কি, যে একই স্বপ্ন একদম। পরে আর কি তার ফ্যামিলির সাথে ব্যাপারটা শেয়ার করেন, তার ফ্যামিলির আর কি সবাই বললো যে না এটা তেমন কিছু না, যে এটা আর কি বেশি কিছু না আর কি। পরে একদিন উনি যখন আর কি উনি একটা বিজনেস করতেন, যখন আর কি তিনি সকালে বের হয়েছেন কিন্তু আর কি আর রাতে ফিরছিলেন না বাসায়। পরে আর কি সবাই খোঁজা টোজা শুরু করে দিল তাকে। পরে তার ছোট ভাই যখন আর কি পুকুরের তাদের বাড়ির পেছনে পুকুরের সামনে যাচ্ছিল, তখন আর কি উনি দেখলেন যে একটা কি যেন ভেসে আছে। পরে তিনি লাইট মেরে দেখলেন যে আর কি তারই ভাই আর কি সেখানে ভেসে আছে, এবং আর কি তার গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।
ওকে, এই হচ্ছে আপনার ঘটনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের সবার ঘটনাটি ভালো লেগেছে। আমি আরো একবার বলছি, যারা আমাদের ইমেল পাঠাতে চান তারা ইমেল অ্যাড্রেসটি লিখে ফেলুন bhutfm@radiofurti.fm, আর সেই সাথে আমাদের যারা SMS পাঠাতে চান তারা লিখুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নাম্বার। আচ্ছা, প্রত্যেক এপিসোডে মাসুম একটা ঘটনা বললে কেমন হয়? আচ্ছা, মাসুম মাথা না আছে সুতরাং সে বলবে না। সো আপনারা যদি বলেন তাহলে হয়তো বলতেও পারে, তাই আবার বলছে যে আপনারা যদি বলেন তাহলে বলতেও পারে হয়তো। এনিওয়েজ, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের পরবর্তী অতিথির কাছে।
হ্যালো লিসনার্স, আমি রক্তিম বলছি, আমি এসেছি ইস্কাটন থেকে। আমি যে ঘটনা আজকে শেয়ার করবো সেই ঘটনা আমার এবং আমার বড় ভাইয়ের ঘটনা, একসাথে এক্সপিরিয়েন্স আমরা করেছি। তো আমার বড় ভাইয়ের বাসা রাজারবাগে, আমার বড় ভাই তখন তার বোনের গায়ে হলুদ ছিল। তখন আমি ফার্স্ট তাদের বাসায় যাই। এখন ভাই থাকলে যা হয় আমরা সবাই আমরা মজা টজা করি। তারপর গায়ে হলুদের পর ঠিক রাত 12টার সময় আমরা তার বাসার গলির মুখে একটা টি স্টল ছিল। এখন সেখানে গিয়ে আমরা চা খাই, গল্প করি। তারপর যেখানে ওইখানে গল্প করি, গল্প করার পর হঠাৎ করে আমার বড় ভাই বলে ওঠে যে দেখ রক্তিম, আমি একটু আসতেছি, তুই জাস্ট আমি তোকে একটা সেলফোন দিয়ে যাই, আমি তোকে ফোন দিলে তুই ওই জায়গাটা চলে আসবি। তারপর আমার ভাই চলে যায়। তারপর টি স্টলে যে ছিল তার সাথে আমি গল্প করি। হঠাৎ 30 মিনিট পর সে আমাকে ফোন দেয় যে তুই আস্তে আস্তে আসে পর এক জায়গায়। তারপর আমি ওই জায়গায় যাই, জায়গাটার নাম আমি বলবো না, সরি। ওই জায়গায় যাওয়ার পর সে আমাকে একটা রাস্তা স্লোপে দাঁড়া করে। সেই জায়গাটার এখানে একটা ছিল ঠাকুরদালান, ঠাকুরদালানের পিছনে একটা ছিল গাছ, সেই গাছটা হলো গিয়ে কড়ুই গাছ। এখন সে আমাকে কড়ুই গাছের দিকে আঙুল লক্ষ্য করে বলে যে তুই ওদিক তাকিয়ে থাক এবং দেখবি কিন্তু কিছু আওয়াজ করবি না। আমি জাস্ট তাকিয়ে থাকি যে কি আর হবে। তখন জাস্ট একটা তখন সাথে সাথে কিছুক্ষণ পর দেখলাম একটা মেয়ে, সে মেয়েটি সাদা কা শাড়ি পরা, সে গাছের ডালে ঝুলে গাছের ডালে বসে আছে, বসে আছে সে তখন আমার ভাই বলে যে ঠিক আছে এখন আর, তখন আমিও ভয় পাই আমার ভাইও ভয় পাই, তখন আমার ভাই আমাকে ভয় না দেখানোর জন্য ঠিক আছে এটা কিছু না তুই চল চলে আয়। এখন আমরা হঠাৎ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে আসি, সেদিনকে আমি আর কিছুই বলি না।
ওকে সো আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনাদের ঘটনা ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে, সুতরাং এই সেগমেন্টের এখানেই ইতি। আমাদের কি ব্রেক লাগবে মাসুম? আমাদের এখন মনে হয় ব্রেকের কোনো দরকার নাই, সুতরাং আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। এবং পরবর্তী সেগমেন্ট যেটা, সেটা খুব ইন্টারেস্টিং একটা সেগমেন্ট। আমরা বলেছিলাম যে আমাদের রেডিও ফুর্তিতে আউটডোর ব্রডকাস্টার আছেন, এবং তিনি যেটা করেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে ঘটনা সংগ্রহ করছেন রিসেন্টলি। এবং তিনি পেয়েছেন একজন লাশের গাড়ি চালায় এরকম একজনের, যিনি একটা হসপিটালের লাশের গাড়ি চালান। আপনারা ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। আমি চাইবো যে তিনি বেশ কিছু ঘটনা এরকম কালেক্ট করেছেন, আমি চাইবো যে আপনাদের কাছে যদি এরকম কোন ঘটনা থাকে এবং আপনারা যদি এরকম কারো ইন্টারভিউ নিতে চান এবং সেটা যদি আসলে ইন্টারেস্টিং হয়, তাহলে সেই অডিও ক্লিপটি কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। অ্যাড্রেসটি কি? অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm. কেমন হবে সেই অডিও ক্লিপটি শুনুন।
আমার নাম জলিল, আমি এই অ্যাম্বুলেন্স চালাই। আমি তখন আমার এক চাচাতো ভাই, তো উনি হলো অ্যাম্বুলেন্স চালাইতো, তো আমি শিকার লেগে তার সাথে ঢাকায় থাকতাম, থাকতে গিয়ে তার কাছে শিখতে গেছিলাম। সে সাথে সাথে রাখতো আমারে, আমি অ্যাম্বুলেন্স দুয়ে দুয়ে দিতাম, পরিষ্কার রাখতাম, পাহারা দিতাম, আর তার সাথে কোন জায়গায় যাইলে যাইতাম। ওই যে তত্ত্বাবধায়ক সরকার ছিল যখন, তখনকার সময়ের ঘটনা আর কি। এদিন হচ্ছে হঠাৎ 11:30 সময় আমি গাড়ি মুছতেছি, তো তখন হঠাৎ করে এক লোক আইলো, তাড়াহুড়ো করে যাই লোক যে আমাদের একটু রুগী আছে, একটু সিলেট লয়ে যেতে হইব। রুগী মানে হচ্ছে লাশ আর কি, সুইসাইড কেস। তো আমি করলাম ভাড়াটারা ফুরাইলাম, করলো যাইব। তো রুগীর এই লাশের সাথে দুজন লোক ছিল, একজন আবার সিলেট যায়নি, সে ঢাকায় থেকে গেছে, সে ঢাকায় থাকে, সে মনে হয় দূর সম্পর্কে আত্মীয় হইব আর কি। গাড়িতে তুলে দিচ্ছে, তো তখন আমি নতুন নতুন আর কি, রাতের বেলা লাশ নিয়ে যাওয়ার অভিজ্ঞতা নাই, একটু আবার সুইসাইড কেস, একটু ডর ডর লাগছিল আর কি। রওনা হইলাম রাত্রে প্রায় 11:30-12টার দিকে রওনা হয়েছে ঢাকা থেকে। ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডটা পার হয়ে গেছি, এখানে বিশ্বরোডটা পার হওয়ার পরে মাধবপুর যাওয়ার আগে আগে একটা ছোট বাজারের মতো ইসলামপুর নাকি যেন এরকম কোন একটা জায়গা, তো এখানে একটা চাষটলের পাশে দাঁড়াইছে আমার ড্রাইভার, চা খাবে, ঘুম পেতেছে, চা খাইব, চা খেতে যাব। তো ড্রাইভার নামছে, তখন তো নামতে গিয়ে আমি একটু বাঁয়ে মোড় নিয়ে নামতে গেছি, গাড়ি কিন্তু দাঁড়াই রয়েছে, নড়তেছে না। কিন্তু আমি হঠাৎ করে দেখলাম যে লাশটা নড়াচড়া করতেছে, গাড়ি ঝাঁকুনিও খাইতেছে না, দাঁড়াই রয়েছে, লাশ নড়তেছে কে লেগে বুঝলাম না। আবার রোগীর আত্মীয় যে নাড়াবে কোনো ভাবে সেটাও সম্ভব, সেই লোক নিজেই আর কি, সে ঘুম ঘুম তার ঝিমাইতেছে একদম, চোখ বন্ধ তার। এখন আমি তো আসলেই ডরাইছি, তাড়াতাড়ি নেমে গেছি, আমি চোখের ভুল এরকম একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমার স্পষ্টই মনে হচ্ছে জীবন্ত মানুষের মতো হাত পা নাড়াইছে, মানে শিওর। তো আমার আর কি এটা আমার মনের ভুল হতে পারে, কিন্তু এটা যাই হোক, আমি তখন থেকেই ভয়ে পড়ে গেছি আর কি, এক ধরনের আতঙ্ক। তার মধ্যে আমি কোনোদিন সুইসাইডাল কেস নিয়ে একটা লাশ, সেই লাশ নিয়ে রাতের বেলা একটা গাড়ি যাইতেছে, সেই গাড়িতে আমি বসা, লাশ নিয়ে তো কত সময় কত কিছু শুনছি, একটু ডর তো এর লেগে আর একটু বেশিও আর কি। তো চাটা খায়া গাড়িতে ড্রাইভার সাহেব উঠলো, আমি ডর ডর লয়ে গাড়িতে উঠলাম, গাড়ি রওনা দিল। তো মিনিট পাঁচে করে হঠাৎ আমার মোবাইল বেঁচে উঠছে, আমি রিং করছে তো কেউ, মোবাইল নিলাম, নিয়ে দেখি উস্তাদের মানে আমার ওই যে শাস্ত্র ভাইয়ের ফোন। আমি বললাম মানে আমার ভাইজান আসলে তখন আর ওরকম ভাইজান ডাকা হয় না আর কি, উস্তাদি ডাকি, আগে ভাইজান ডাকতাম, কিন্তু এখানে আসলে উস্তাদ ডাকা অভ্যাস হয়ে গেছে আর কি ওরকম। তো বললাম উস্তাদ আপনি মনে হয় পকেটে মোবাইল নিয়ে চাপ পড়ছে, আমার মোবাইলে কল আসছে। তো উস্তাদ একটা মুচকি হাসি দিল, দেয়া পকেট থেকে মোবাইল বের করে আমার হাতে দিল, না বল তো বন্ধুই একদম, এটা কেমনি সম্ভব? তো গেলাম এটা কেমনি সম্ভব, এটা কি তাহলে ভুল করে আইলো, আবার হাসলো। তাই মোবাইল ফেরত দিয়ে দিলাম। মোবাইল হাতে ফেরত দিলাম কি আর কি, পাশে রাখছি, পাশে মাঝখানে রাখছি। তারপরে আবার ইংল তো রিসিভ করলাম, ধরে বললাম হ্যালো উস্তাদ, হ্যালো। তো ওই পাশ থেকে গিয়ে উস্তাদের গলা, আমার পাশে উস্তাদ বসা, ওই পাশে উস্তাদের গলা। আমি একটু ভেবেচা খেয়ে গেলাম, আমি করলাম হ্যালো, আবার করলাম, দেখলো হ্যালো, এই তোমরা কই? আমি বললাম আমরা তো কই মানে আমরা তো যাইতেছি। তোমরা গাড়ি লইয়া গেছো গা, আমার রেখে গেছো গা, গাড়ি নিয়ে কেমনে গেছো, কই গেছো নাকি অন্য কেউ নিছে? আমি বললাম না, আমি তো গাড়ি দিব, আমার পাশে তো উস্তাদ, আমি বুঝলাম না আসলে কে। ফোনের আমি তাড়াতাড়ি ফোনটা কেটে দিলাম ভয়, ফোনের অপর পাশেই যদি অপরদিকে যদি উস্তাদ থাকে তাহলে আমার পাশে কে? তো আমি এমনিতে আগে দেখছি হচ্ছে লাশ নড়তেছে, হ্যাঁ থাইম মেরেওয়া গাড়িতে, এখন উস্তাদ গাড়ি চালাই দিচ্ছে, আবার উস্তাদ ফোন দিছে উস্তাদ, আবার উস্তাদের ফোনও আমার কাছে, তাহলে উস্তাদের ডিঙাইলো করতে গা। আমি আসলে তখন আমার অবস্থা আমি ঘামতেছি, বাতাসে যা দিয়ে কিন্তু আমি ঘামতেছি পুরো। তো কিছুদূর যাওয়ার পরে হঠাৎ ড্রাইভার বললো যে আমি আমার বর্ডার শেষ, এখন অন্য আরেকজন নিয়ে যাব। আমি কত কথা আগাম কিছুই বুঝলাম না, আমি আবার আর চোখে যে বাঁকে পিছিয়ে যাইলাম যে আমার ওই যে লাশের যে সাথে আইসে ওই লোক কি করে বুঝতেছি না, সেই লোক দেখি জিমাইতেছে। তারপর আরো কিছুদূর যাওয়ার পরে সে নেমে গেল গাড়ি থেকে, বললো তার হঠাৎ নেমে গেল গাড়ি থেকে, যাওয়ার সময় বললো যে আমার রাস্তা শেষ, এখন অন্য আরেকজন ড্রাইভার নিব, আমার দায়িত্ব শেষ, আমার বর্ডার এখানে এক নতুন বর্ডার। আমি কিছুই বুঝলাম না কিসের বর্ডার কিসের নতুন রাস্তা। হঠাৎ দেখি আবার গাড়ি তুটলো, তো উস্তাদি, তো আমি তো উস্তাদ দেখেন আগের উস্তাদ নাকি কি লোক উঠলো কিনা নাকি অন্য লোক উঠলো না কি, আমি তো কিছু বুঝতেছি না। তা আমি আর কথা করার সাহস হারাই লেছি, আমি ধরধর করে ঘামতেছি, গাড়ি আবার চলতেছে। তো হঠাৎ দেখিল একটু কি হয়েছে, আলো ফুটে রয়েছে, আলো ফুটছে, গাড়িতে কেউ নাই, গাড়ি ব্রেক হয়ে দাঁড়িয়ে রয়েছে পাশে। তো এতক্ষণ ধরে চললো গাড়ি, শুলে পুষলো না, দিনের আলো ফুটে গেলে ঘটনা কি? তো আমি দিনের আলো দেখে একটু সাহস পেলাম, নামলাম, নেমে একটু আশেপাশে চাইলাম, হঠাৎ দেখি দূরে দূর থেকে উস্তাদ আইতেছে, উস্তাদ দুই দিক থেকে আইতেছে। তো পেরা বেশ খাই গেছি, তো উস্তাদ আইলো, এক হলো যে তোমরা কই গেছিলা? আমি দুই ঘন্টা তিন ঘন্টা ধরে গাড়ি খুঁজতেছি অন্ধকারে, এখন আলো ফুটছে, হঠাৎ দেখি এদিকে লোক আইসে খুঁজছে, দূরে একটা অ্যাম্বুলেন্স খাড়া দেখছে। আমি হাঁটা শুরু করলাম, তো তোমরা কই গেছিলা? তো তারপরে আমি পুরো ঘটনা দ্বারা খুলে গেলাম। এর লিগে আমার একটা মানে হেল্পারের যখন আসলাম তখন হচ্ছে এই ঘটনাটা আমি নিজেই দেখছি। এই পুরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় গাড়ি এক কিলোমিটারও গেছে না, এই রহস্য আসলে এখনো বুঝতে পারি না। এবং আমি এখনো সুইসাইডাল কেস হইলে আমি যত ভাড়াই দেখ আমি গাড়ি চালাই না। আর একটা ঘটনা ঘটছিল, আমি ড্রাইভার হইবার পরে, ড্রাইভার হইছে আমি দুই বছরের মতো হইছে, আর এটা ঘটনাটা ঘটছিল গত বছরের শুরুর দিকে। তো এটা হইলে আমি রাত্রেবেলা অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে রয়েছি, চা খেতেছি, তখন রাত্রে এক লোক গুলো যাই মনে সে কই, কুমিল্লার নবীনগর। আমি বললাম ভাড়াটা ফুরাইলাম, ফুরে বিকালের দিকে তো চারটা পাঁচটা বাজে, তো পাঁচ ছ ঘন্টার মধ্যে পৌঁছে নর্মালি গেল, পৌঁছে যাওয়ার কথা আর কি। তো আমি রোগীর লাশ লয়ে এলো, আত্মীয় স্বজন গাড়িতে উঠাইলো, আমরা রওনা দিলাম। তো রওনা দেওয়ার পর সাদা পাড়া যে মেঘনা পাড়া, এটা গৌরীপুরের একটু আগে আর কি, একটা জায়গায় হঠাৎ করে গাড়ির চাকা পাংচার, চাকা পাংচার। এখন আমি যে আরেকটা চাকা লাগাই সেটারও সুযোগ আছে না, কারণ দুই তিন দিন আগে চাকা পাংচার হয়ে গেছে, আমি আরো তো খেয়াল করে চাকা ঠিক করে রাখিনি আর কি। এখন তো বিপদ রাতের বেলা, চারপাশে আশেপাশে কিছু আসছে বলে মনে হলো না। আমি রোগীর আত্মীয় স্বজন যে কইলাম আপনারা একটু থাকেন আমি লয়ে যাই ঠিক করে আনি। তারপর লিখে আমি এই যে একটা রাস্তার পারে একটা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠা এই মেঘনা পারে এই পারে আয়া একটা বাজারে একটা দোকানে গিয়ে চাকাটা ঠিকঠাক করে আবার গেলাম। মাঝখানে প্রায় দেড় ঘন্টার বেশি লাগছে। তারপর সে রওনা দিলাম ওইখান থেকে, তো রওনা দেওয়ার পরে ওই কুমিল্লার আগে, কুমিল্লার ক্যান্টনমেন্টের আরো অনেক আগে একটা জায়গাতে হঠাৎ দেখলাম হইলো যে রাতের বেলা ধাম করে সামনে একটা সাদা লোক, সাদা কাপড় চোপড় পরে, অন্ধকার দেখা যায়, ভাব আছে। বছরের শুরুর দিকে তো ওই শীতকাল ছিল, তো ভাবলাম ঠান্ডা আর এই জন্য কুয়াশার জন্য হয়তো দূর থেকে দেখে খেয়াল করি নাই, আর লোকটা হয়তো যে সাদা চাদর টাদর পরে রয়েছে, নর্মাল লাগছে আর কি। তো আমি কোনো মতে সাইড কাটে সামনে গেলাম। একটু দূরে যেতে আবার হঠাৎ করে হম করে, আমি আগেও দেখিনি পরেও দেখিনি, হঠাৎ করে গাড়ির সামনে লোকটা, আমি তাড়াতাড়ি কোনো মধ্যে সাইড করতে গেছি, ধাম করে গাছে বাড়ি খেয়েছি, রুগীও ব্যথা, রুগীর সরি লাশের আত্মীয় স্বজনও ব্যথা পাইছে, আমারও পায়ে ব্যথা পাইছে, আমি পায়ে আমার যে নিচের হাড্ডি একটা ফাইটে গেছিল, ভেঙে গেছিল আর কি। দুই মাসের মতো আমি হাসপাতালে ভর্তি ছিলাম, ব্যান্ডেজ করা ছিল, মানে প্লাস্টার করা ছিল অনেকদিন। তো পরে আমি অনেককে জিজ্ঞেসছি যে কি সে ঘটনাটা, তো প্রায় আমি দুই মাসের মতো হাসপাতালে ভর্তি ছিলাম, আমার পা পরে আস্তে আস্তে ঠিক হয়েছে, অনেকদিন প্লাস্টার করা ছিল, পরে একবার প্লাস্টার বদলাইছিও আল্লাহর মধ্যে, এখন আবার আমি অ্যাম্বুলেন্স চালাইতে পারি। তো আমি এখন ওই যে অনেকের সাথে এটা গল্প করছি, পরে এটা কি হলো, এটা কি মনের ভুল না কি, আমি তো স্পষ্ট দেখলাম, আমি এখনো দুঃস্বপ্নের মতো দেখি এখনো সামনে ভাইসে ওটা, এটা আমার। তো আমার অনেক ড্রাইভারই করলো যে এটা দুঃস্বপ্ন টুস্বপ্ন না, এটা অনেকেই দেখছে এবং ওই জায়গার আশেপাশেই দেখছে, এবং শুধু যে লাশ নিতে গে তা না, এটা অনেকেই আছে যে এরকম বড় গাড়ি চালায় বা ট্রাক চালায়, এরাও দেখছে, এবার ট্রাকটার চালাটা অনেক দেখছে, যারা রাত্রে ট্রাক ড্রাইভার যারা বেশি রাত্রে একলা চালাচ্ছে তাদের এই সমস্যাটা অনেকবার হয়েছে প্রায়, যে এটা নাকি এই জায়গার আশেপাশে এত এতবার হয়েছে, যেটা আসলে সব ড্রাইভারই মোটামুটি মোটামুটি অনেকটা একটা গুজবের মতো ছড়াই রয়েছে আর কি। আমি এখন আর কি আল্লাহ না করুক, আল্লাহ যেন আমার ওই দিতে না পাঠায় ভাই, আমি যে ভয়টা পাইছি বা যে জীবনে যে ঘটনাটা ঘটছে এর চেয়ে বড় কিছু হতে পারতো, মরতে পারতাম লাশের সাথে নিতে গিয়ে, আরো দুই চারজন আত্মীয় মরতে পারতো, আল্লাহ বাঁচাইছে যে কেউ মরে নেই।
সব সময় ভিডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। যদিও অতিথিদের যে সেগমেন্ট, সেই সেগমেন্ট অলরেডি আমরা শেষ করে ফেলেছি, এবং একটু আগে আমরা একটা অডিও ক্লিপ শুনলাম যেখানে আমরা জানলাম একজনের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, এবং আপনারা নিশ্চয়ই এরকম মানুষদের চেনেন বা আপনাদের চারপাশে এরকম ধরনের মানুষজন আছেন, বিচরণ করছেন, তাদের কাছে আপনারা যান এবং আমাদের জন্য ঘটনা কালেক্ট করেন, আমরা খুব খুশি হব যদি এটা আপনি করেন এবং আমাদের কাছে ঘটনাগুলো পাঠিয়ে দিন, বা আপনি ইমেল করে জানান যে আপনার কাছে এরকম ঘটনা আছে এবং আপনি সেই ঘটনাগুলো পাঠাতে চান, আপনি সরাসরি আমাদের সাথে কথাও বলতে পারেন এবং কথা বলে সেই ঘটনাগুলো শেয়ার করতে পারেন আমাদের সাথে। যাই হোক, এবং আমরা চাচ্ছিলাম যে বিভিন্ন নানা পেশাজীবী মানুষের রাতের বেলা, যেমন একজন সিকিউরিটি গার্ড, তিনি সবাই ঘুমিয়ে যায় তিনি জেগে থাকেন এবং রাতের বেলা তাকে অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে হয়, অন্যরকম একটা এক্সপেরিয়েন্স আমাদের যেতে হয়। একজন যিনি লাশ কাটেন তাকে হয়তো অনেক ধরনের নতুন ধরনের অনেক ধরনের এক্সপেরিয়েন্স করতে হয়, এবং এই সমস্ত মানুষগুলোকে কিন্তু আপনার এলাকায় খুঁজে পাওয়া কঠিন কোনো ব্যাপার না। তো আপনি যদি চান যে আপনার এলাকায় আপনার পরিচিত এরকম কেউ আছেন এবং সেই ঘটনা আপনি ছড়িয়ে দিতে চান পুরো বাংলাদেশ বা পুরো পৃথিবীতে, তাহলে আপনি অবশ্যই 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 তার ঘটনাটি কালেক্ট করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আজকের এই স্পেশাল এপিসোডটিতে থার্ড সেগমেন্টে যাওয়ার আগে বলতে চাই, যদি আনফর্চুনেটলি কেউ আমাদের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে কি করবেন, একেবারেই চিন্তার কোনো কারণ নেই। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tunes, My Tunes from Airtel. Bhoot FM tune code is 92125 and you can activate it by sending a SMS, type city space 92125 and send it to 3123. Bas, হয়ে যাবে চুনটি আপনার। শীতের এই চমৎকার রাত্রিতে আশা করছি ভূত এফএম জমে উঠেছে এবং আপনাদের এসএমএস গুলো তাই বলছে, এবং আপনারা যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে কি করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, তারপরে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি বলেন যে কেন এস এম এস পড়ছেন, আছে কিন্তু এস এম এস ম্যাক্সিমাম হবে ফিডব্যাক যে এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগছে এবং কি করলে আরো ভালো হয়। আমরা সযত্নে সেগুলো দেখে দেবো, নিজেরা ডিসকাস করব এবং তারপরে আপনাদের কাছে আবারও ফিরে আসবো। যাই হোক, এখন আমাদের যে থার্ড সেগমেন্ট, সেই সেগমেন্টে আমরা প্রবেশ করছি এবং সেইখানে রয়েছে চিঠি, এবং সেই চিঠিগুলো পড়বো। আমাদের লিসনাররা যে সমস্ত চিঠিগুলো পাঠিয়েছেন, অনেকেই হয়তো স্টুডিওতে আসতে চান, অনেকেই হয়তো স্টুডিওতে এসে ঘটনা বলতে চান, আমাদেরকে শোনাতে চান, কিন্তু আসতে পারেন না নানা সমস্যার কারণে। যদিও আমরা চাই যে আপনারা সবাই স্টুডিওতে আসেন, স্টুডিওতে আসলেই আমরা সবচেয়ে বেশি খুশি হই। তারপর যদি এরকম কেউ মিস করে ফেলেন তাহলে আপনার ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠান, আমরা চেষ্টা করব সেই ঘটনাটি আপনাদের কাছে পৌঁছে দিতে। যিনি লিখছেন তার ভাষাতেই বলছি, হ্যালো রাসেল ভাইয়া, কেমন আছেন? এই প্রশ্নটি আপনার ক্ষেত্রে একেবারেই অবান্তর, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। ওকে, এবারে ঘটনায় আসি। আমাদের গ্রামে গড়ের রাস্তা নামে একটি রাস্তা আছে, নদী গর্ভে অর্ধেক রাস্তা বিলীন হলেও বাকি অর্ধেক রাস্তা দিয়ে সেনের খামার স্কুল ও স্কুল সংলগ্ন বাজার যেতে হয় পথচারীদের। এই রাস্তাটির একদিকে বিস্তীর্ণ বাঁশের ঘন জঙ্গল ও অপর দিকে কিছু বাড়ি রয়েছে। এই জঙ্গল দিয়ে রাতে তো নয়ই, বরং দিনের বেলাও একাকি কেউ যাওয়ার সাহস পেত না। বলে রাখা ভালো যে কিছুদিন আগে রশিদা নামে একটি মেয়ে কোনো এক কারণবশত আত্মহত্যা করে, অন্য জায়গায় জমি না থাকায় তাকে ওই রাস্তার ধারেই দাফন করা হয়, আর এরপর থেকেই জায়গাটি ভয়াবহ হয়ে ওঠে। যাই হোক, জামাল ভাই যার একটি চায়ের দোকান, যার একটি দোকান রয়েছে ওই রাস্তার একদম শেষের দিকে, প্রতিদিনের মতো রাত 10-11টার দিকে দোকান বন্ধ করে ওই রাস্তা দিয়ে কবর পার হয়ে বাড়ি যেতেন। খুব বেশি সাহসী বিধায় তিনি এসব ভূত প্রেত বিশ্বাস করতেন না। প্রতিদিনের মতো তিনি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন, কিন্তু কবরের পাশে আসা মাত্র তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি কখনোই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন কবরের পাশে কে যেন বসে কাঁদছে। তিনি সামনে এগিয়ে গিয়ে বললেন, কে, কে রে তুই? এরপর একটি মেয়ে মাথা তুলে উত্তর দিলেন, আমি রশিদা। জামাল ভাই ভয় পেয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণ থ হয়ে তাকিয়ে থাকার পর সত্যিই চিনে ফেললেন মৃত রশিদাকে। এরপর যা হল তিনি আর কিছু না বলে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। কিন্তু বেশ কিছুক্ষণ হাঁটার পর তিনি নিজেকে আবিষ্কার করলেন নদীর তীরে। ভাগ্যিস নদীতে মাছ ধরতে আসা জেলেদের টর্চের আলোতে নিজেকে ফিরে পান এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। রাসেল ভাইয়া, তিনি যে জায়গাটিতে এসেছিলেন সেই জায়গায় আসতে স্বাভাবিকভাবে কমপক্ষে 2-3 ঘন্টা লাগত। যা হোক, সেদিনই ছিল শুরু। এরপর থেকেই কিছু না কিছু ঘটেই চলেছে এই জায়গাটিতে। গত বছর ফসল কাটার মৌসুমে আমাদের পাশের বাড়িতে দুজন দিনমজুর কাজ করছিলেন। বর্ষার পানি হঠাৎ করেই বাড়তে পারে এবং ফসল ডুবে যেতে পারে, এই শঙ্কায় বাড়িওয়ালা রাতেই সব ফসল কেটে আনার জন্য ওদেরকে বলেন। বাড়তি টাকার বিনিময়ে ওই দুইজন এতে রাজি হন। সব কাজ শেষ করে মালিকের কাছে টাকা নিয়ে আনুমানিক রাত 10টার সময় বাড়ি ফিরছিলেন তারা। এবং বলে রাখা ভালো যে গ্রামের রাস্তা 10টা মানে লোকশূন্য স্তব্ধ রাত, তাতে আবার ওই রাস্তা। যা হোক, বাড়তি টাকা সহ মনের আনন্দে যখন তারা ওই কবরের সামনে আসলেন তখনই ঘটল এক আজব ঘটনা। তারা দেখলেন সাদা পোশাক পরিহিত একটি মেয়ে কবরে উঠে তাদের সামনে এসে দাঁড়াল, পথ অবরুদ্ধ করল এবং দুই হাত দিয়ে ডাকতে লাগলো তাদের তার সাথে কবরে চাপার জন্য। ওই লোক দুটি কিছু বলতে চাইলেন কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। কিন্তু এদিকে মেয়েটির ডাকে সাড়া না দেয়ায় চোখ বড় বড় করে ওদের কাছে আসতে লাগলো মেয়েটি। এরপর 11টার দিকে চিৎকার চেঁচামেচি শুনলে আমিও আমার ছোট ভাই অন্তর সহ সেখানে যাই এবং অনেক লোকের ভিড় দেখি। ভিড়ের মধ্যমণি হয়ে মাদুরের ওপর শুয়ে আছে ওই দুই লোক, যাদের মাথায় কেউ পানি দিচ্ছে, কেউ বা বাতাস করছে হাত পাখা দিয়ে। রাসেল ভাইয়া, এই ছিল আমাদের গ্রামে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। ইতি জে আই মাসুম, ইলেকট্রনিক্স টেকনোলজি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, কুড়িগ্রাম। যাই হোক, এই ছিল ঘটনা। এবং আমার কাছে পরবর্তীতে আরও একটি ঘটনা রয়েছে এবং সেই ঘটনাটিও আমি আপনাদের জন্যই পড়ে ফেলতে চাই, এবং সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নামও আমি আপনাকে বলে দিচ্ছি। তিনি হচ্ছেন কাউসার আহমেদ, লিখছেন চট্টগ্রাম হালি শহর থেকে, এবং তিনি বলছেন যে আমার আসার অনেক ইচ্ছে থাকলেও আসতে পারছি না, তাই ঘটনাটি পড়ে শোনাবেন প্লিজ। এটা আমার এক প্রতিবেশী আন্টির কাছ থেকে শোনা ঘটনা। এটি 1997 সালে থেকে 1998 এরকম সময়ের ঘটনা। একদিন তিনি আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেন। এটি চট্টগ্রামের কোন একটা এলাকার ঘটনা, সেখানকার তখন সেখানকার এলাকায় কিছুদিন ধরেই এক আত্মার কথা শোনা যাচ্ছিল। একদিন রাতে একটি বাড়িতে হঠাৎ করে একটি ছেলে চিৎকারের শব্দ শোনা গেল। পরে অবশ্য জানা গিয়েছিল রাতে নাকি তাদের ওই ওদের বাড়িতে সবাই ঘুমিয়েছিল, তখন ওই ছেলেটি মাকে ছায়ার মতো কি যেন একটা থাবা দিয়েছিল এবং অবিশ্বাস্যভাবে মহিলার হাতের এক খণ্ড মাংস তুলে নিয়েছিল। সবাই জেগে উঠায় মহিলাটিকে পুরো গ্রাস করতে পারেনি। রাসেল ভাই, ঘটনাটি এখানেই শেষ নয়। অন্য আর এক মহিলার স্বামী রাতে বাসায় ফিরতে একটু দেরি হচ্ছিল বলে মহিলা জেগেছিলেন। তখন ওই বাসার দরজায় হঠাৎ কি যেন ঠকঠক করা নাড়ল। তিনি ভাবলেন তার স্বামী এসেছেন, তাই কে এসেছে জিজ্ঞাসা না করেই দরজা খুলে দিয়ে দেখলেন সত্যি তার স্বামী। দেরির কারণ জিজ্ঞেস করলেও উত্তর না পাওয়ায় তিনি ভাবলেন হয়তো ক্লান্ত, তাই আর কিছু বললেন না। সারা রাত পার হওয়ার পর যখন সকাল হল তখন ঘটল আসল ঘটনা। মহিলা স্বামী এসে হাজির। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় পরিবারের অন্য একজন এসে দরজা খুলে দিল এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি যদি এখানেই এখনই এলে তাহলে রাতে যে এলো সে কে? তখন তার স্বামী জানতে পারল রাতে তারই মতো একজন এসেছে আর তাকে স্বামী ভেবে ঘরে ঢুকতে দিয়েছে। তাই তিনি আর দেরি না করে তাড়াতাড়ি ঘরে ঢুকে যা দেখলেন তা হলো, রাসেল ভাই, ঘরের শোবার ঘরের খাটে কেউ নেই, শুধু টেবিলের উপর কতগুলো মানুষের হাড়। তখন সবার আর বোঝার কিছু বাকি থাকলো না যে রাতে কে এসেছিল। ওই মহিলার স্বামী রূপে ওই অশুভ আত্মা সে তাকে খেয়ে গেছে। পরে লোকে মুখে শোনা যায় সেই আত্মাটি নাকি মহিলাদেরকে শুধু টার্গেট করত এবং এটা নাকি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করত এবং এভাবেই বিভিন্ন জায়গায় মানে হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় নাকি পরিভ্রমণ করত এবং এভাবে সে একসময় নাকি বাংলাদেশে চলে আসে। এই ঘটনার পর থেকেই এলাকার সব মহিলারা সতর্ক থাকতেন। সৌভাগ্যের কথা এটাই যে আত্মাটি বেশি দিন চট্টগ্রামের ওই এলাকায় থাকতে পারেনি। তো রাসেল ভাই, এই ঘটনাটি ভালো লাগলে দয়া করে পড়ে শোনাবেন। আমার নাম কাউসার আহমেদ, নয়াবাজার, চট্টগ্রাম। যাক, এই ছিল ঘটনা এবং আমি জানি না যে আপনাদের কেমন লাগছে ঘটনাগুলো, বাট এই ঘটনাগুলো আমরা পেয়েছি এই সপ্তাহে যারা ইমেল করে আমাদেরকে জানিয়েছেন তাদের মধ্যে। আরো একবার মনে করিয়ে দিই, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, হন্টেড বাই এয়ারটেল। আমরা তখন চিঠি পড়ছিলাম এবং চিঠির পরে আমাদের ছোট্ট একটা ব্রেকে যেতে হচ্ছে। ব্রেকের পরে আবারও ফিরে আসছি। তার আগে আরো একবার মনে করিয়ে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম। আর আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আশা করছি যে আপনাদেরও আজকের এই ভূত এফএমটি একটু অন্যরকম লাগছে এবং কেমন লাগছে সেটা আমরা SMS এ দেখতে পাচ্ছি। আমরা এখনো কিছু বলছি না, আমরা সবাই মিলে ডিসাইড করবো যে কি করা যায়। এবং আমি জানি অনেকেই প্রশংসা করছেন, কারো কারো মনে হচ্ছে যে আগেরটাই ভালো ছিল, আগে আমরা যেভাবে করেছি। দেখা যাক নেক্সট উইকে আমরা কিভাবে ফিরে আসি। আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের আরেকটু সতর্ক হতে হবে ঘটনা লেখায়। আমি দেখেছি অনেকেই এরকম যে অনেকেই একটা ঘটনা বলে গেছেন, সেই ঘটনাটি আরেকজন পাঠিয়ে দিচ্ছেন, তো এরকম যেন না হয়। এবং আমরা চাই যে আপনাদের কাছ থেকে আসলে আরো ভালো ঘটনা চাই, আরো বেশি আনন্দ দিতে চাই। আমরা তো আপনাদের ঘটনাগুলোকে আমরা নতুন করে রং চড়িয়ে উপস্থাপন করতে পারি না, সেই অধিকার বা সেই ইচ্ছা কোনোটাই আমাদের নেই। আর সেই সাথে আপনাদের সেই জন্য জানিয়ে দিতে চাই যে আপনারা যেটা পাঠাচ্ছেন সেভাবে আমরা ঘটনাগুলো উপস্থাপন করছি। সো আপনারা যদি ভালো ঘটনা পাঠান, ডেফিনেটলি সেই ঘটনাগুলো আপনাদের জন্য অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে, অনেক বেশি আনন্দের হয়ে উঠবে। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ সেগমেন্টে, আর এটা ফোর্থ সেগমেন্ট, এবং এই সেগমেন্টে আমরা পরপর দুইটি আমাদের অডিও ক্লিপ আপনাদের জন্য শোনাবো। এবং যে দুটি অডিও ক্লিপ আমাদেরই লিসেনাররা পাঠিয়েছেন আমাদের কাছে, এবং এই দুটি অডিও ক্লিপ আপনারা এনজয় করুন, আশা করছি আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে।
হ্যালো লিসেনার্স, আমি শিকুর রহমান প্রীতম বুড়িপুর ম্যামসিং থেকে আপনাদের জন্য এই ঘটনাটি সেন্ড করছি। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করবো সেটি আমার এক ফ্রেন্ড এর কাছ থেকে শোনা। ফ্রেন্ডের নাম হচ্ছে এনামুল হক, সে আমাদের গুড়িপুরি থাকে এবং আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ঘটনাটি তার বাসা কেন্দ্রিক, তার ঘটনায় বিভিন্ন ধরনের ওয়ার্ড জিনিস হয়, তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি হচ্ছে তাদের বাসা কেন্দ্রিক, ঘটনার শুরু হচ্ছে আজ থেকে অনেক বছর আগে এবং ঘটনাটি এখনো তাদের বাসার লোকজনের সাথে বিভিন্ন ধরনের ঘটনা হয়। ঘটনাটা শুরু হয়েছে তারা যখন গরিপুর এসে প্রথম বাসা তৈরি করে। তাদের বাসা আগে গরিপুর ছিল না, তারা আগে সপরিবারে সৌদি আরব থাকত। তো তাদের গরিপুর এসে বাসা করার পরে তারা যেখানে বাসাটা তৈরি করে সেখানে একটি শ্মশান ছিল, প্লাস সেখানে একটি কুয়া আছে। কুয়া বলতে আমরা যা বলছি আর কি, আমাদের স্থানীয় ভাষায় এখানে এটাকে ইন্দিরা বলা হয়। তো সেই ইন্দিরার একটি বিশেষত্ব আছে, তার পাশে একটি চার কোনা একদম টোটাল স্কোয়ার শেপের একটা পাথর ছিল, যে পাথরটা অল টাইম ভেসা থাকত, মানে 24 আওয়ার্স পাথরটা ভেসা থাকত। প্লাস পাথরটা এমন একটা গুণ ছিল যে পাথরটা তো সবসময় ভেসা থাকতোই, আর পাথরটা যদি দিকে যদি তাকানো যেত তাহলে নিজের চেহারা দেখা যেত, এতটা পরিমাণ ক্লিয়ার ছিল, লাইক মিররের মতো ছিল, আয়নার মতো। তো তারা যখন এসে বাসা তৈরি করে তখন তাদের ফ্যামিলি মেম্বাররা, মানে এনামুলের ফ্যামিলি মেম্বার এনামুলের বাবাকে বলে যে দেখো বাসাটা তৈরি করছো, আমাদের অ্যাটাচ বাথরুম লাগবে, কারণ রাতের বেলা বিভাগে বের হয়ে যাওয়া সম্ভব না, আমাদের বাসার সাথে ঘরের সাথে অ্যাটাচ বাথরুম করে দাও। তো সেই অনুযায়ী কাজ করা হলো, অ্যাটাচ বাথরুম তৈরি করে দিলেন। তৈরি করে দেওয়ার পরে বাথরুম তো ঠিকই তৈরি করছে, বাথরুম প্লাস টয়লেট, বাট বাথরুমের টয়লেটে যে পয়া নিষ্কাশন ব্যবস্থা, মিন্স আবর্জনা যে কোথায় যাবে সেটা এখনো ঠিক করা হয়নি। তো আবর্জনা যাওয়ার জন্য একটা জায়গা তৈরি করার দরকার। তানুবলের বাবা চিন্তা করলেন এই ইন্দিরাটাকে বন্ধ করে এখানে আবর্জনা গুলো যদি পাঠিয়ে দেওয়া যায় নললে সাহায্যে, পাইপের সাহায্যে। তো এই যে কথা সেই কাজ, তিনি এটা মনস্থির করলেন যে এটা করে ফেলবেন। এবং সেদিন রাতেই তাকে স্বপ্ন দেখানো হয় যে তুমি এই কাজটা করো না। কিন্তু তানুবলের বাবা সৌদি আরব থাকতেন, এসব খুব একটা বিশ্বাস করতেন না, সামথিং লাইক দ্যাট। তো তিনি পরের দিন তার যেটা চিন্তা করলেন সেই পরিমাণ সে অনুযায়ী কাজ করার জন্য তিনি একজন মিস্ত্রিকে ডেকে আনলেন। রাজমিস্ত্রি এসে প্রথম দিন প্রথমে সাইড দিয়ে কয়েকটি ইট দিল, ইট দিয়ে তো পরের দিন এটাকে চিন্তা করলো যে একদম টোটালি বন্ধ করে দিবে, উপর দিয়ে ইট দিয়ে এটাকে বন্ধ করে দিবে। তো সেদিন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে বেশি কাজ করতে পারেনি, সাইড দিয়ে কয়েকটা ইট দেওয়া হয়েছে এ পর্যন্তই। তারপর তারা চলে যায়। চলে যাওয়ার পর সেদিন রাতে রাজমিস্ত্রি স্বপ্নে দেখলেন যে তাকে কেউ বলছে দেখ যে পরিমাণ কোর্সেস তো করছেছি, এভাবেই বলছিল যে দেখ যে পরিমাণ কোর্সেস তো করছেছি আর করিস না, তাহলে তুই তো থাকবি না, থাকবিই না, আরো যে এই সিদ্ধান্তটা নিছে ওদের ফ্যামিলিতে কোনো মুরব্বী বাঁচবে না। তো রাজমিস্ত্রি এসব আমলে নেয়নি, কারণ তার টাকা পাওয়া নিয়ে কথা সে দিন আনে দিন খায়। সে এনামুলের বাবাকে বললো ঘটনাটা, কিন্তু এনামুলে খুব একটা পাত্তা দিল না। যাই হোক, সে পরের দিনও এসে আবার আরেকটু কাজ করে যায়। কাজ করে সে যখন বাসায় যায়, বাসায় যাওয়ার পরের দিন সকালবেলা তাকে আর খুঁজে পাওয়া যায় না। সে যে কোথায় লাপাত্তা হয়ে যায় তা কেউ খুঁজে পায় না। তো তার এনামুলের বাবা তাও মানে কাজ অন্য মিস্ত্রিকে দিয়ে করালেন। করানোর পর যখন কাজ কমপ্লিট হলো, ইন্দিরাটা বন্ধ করে দেওয়া হলো টোটালি, বাথরুমের টয়লেটের আবর্জনা গুলো সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো, তারপর থেকেই শুরু হলো ঘটনা। তাদের এনামুলের বড় জ্যাঠা মারা গেলেন, তারপর এনামুলের বাবা মারা গেলেন, এবং তারপরে এনামুলের কাকাও মারা গেলেন। সেই স্বপ্নের মতো, স্বপ্নে যখন বলা হয়েছিল যে কাজটা করোনা, তোমাদের বাড়ির কোনো মুরব্বী বাঁচবে না, তারপরে তিনি কাজটা করেছিলেন। আর এর জন্য তাদের বাড়িতে কোনো মুরব্বী ছিল না, তাদের বাড়িতে মুরব্বী যারা ছিলেন তারা তিনজনই মারা গেলেন। যাই হোক, ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। এখন তাদের বাসার সাথে উইয়ার্ড ঘটনা হয়, যেমন এনামুলের মা যদি রান্না করতে থাকে বা একা একা থাকে, তখন এনামুলের মা শুনে যে এনামুল তাকে ডাকছে, দিকে ডাকছে যে আম্মু দেখো আমাকে কে যেন মেরে ফেলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এভাবে তিন চারবার ডাক দেয়, কিন্তু কাউকে দেখতে পান না এনামুলের মা। এনামুলের মানে আমাদের আন্টির ঘর থেকে আমাদের ফ্রেন্ডের ঘরটার দূরত্ব বেশ খানিকটা, সেখান থেকে এত মানে আন্টির বর্ণনা অনুযায়ী এত কাছ থেকে বলে ঘটনাটা, মানে এত কাছ থেকে ডাক দেয় এনামুল যে কানের কাছ থেকে ডাক দিতেছে। তো এই জন্য আর কি এটা কোনোভাবে তো সম্ভব না। তারপর ইভেন এনামুলকে আন্টি জিজ্ঞাসাও করছে যে কি ব্যাপার, তুই কি আমাকে ডাক দিছিলি? এনামুল বললো না তো কোথায় আমি ডাক দিলাম। আন্টি বলল কি ব্যাপার, তাহলে আমি যে স্পষ্ট শুনলাম আমার কানের কাছে কেউ তুই এসে ডাকছিস। এনামুল বলল না তো মা, আমি তো এরকম কিছু করিনি। আরো কিছু ঘটনা আছে, সেগুলো সময় পেলে একসময় বলবো। তো আসলে এই ছিল আমার ঘটনা।
হ্যালো লিসনার্স, আমি সারা, আমি মালয়েশিয়া থেকে রেকর্ডিং পাঠাচ্ছি। আমরা এখানে বিশাল গ্রুপ, ভূত এফএম শুনি ইন্টারনেটে। তো আমি একটা আমাদের স্টোরি শেয়ার করতে চাচ্ছি, এটা আমার ফ্রেন্ড মারিয়া, ওর ভাইয়ের কাহিনী। ও বেসিক্যালি তানজানিয়ান। তো যা হয়, ওর যে ভাইটা, ও খুব মেয়ে ঘোরাতে পছন্দ করে, এই মেয়ে সেই মেয়ে এরকম করে তার চলে। তো মেয়েরাও খুব ভালো বটে ওকে দিয়ে। তো একদিন কি হয়, এরকম একদিন একটা রেস্টুরেন্টে বসে ও একলাই ও টাইম স্পেন্ড করতেছিল, তখন একটা মেয়ের দিকে তার চোখ পড়ে। এটা সুন্দরী, মেয়েটাও ওর দিকে তাকালো, ছেলেটা ওর ভাইটা একটু চার্মিং। তো মেয়েটা খুব তাকালো অনেকক্ষণ, দুজনে চোখাচোখি হচ্ছে। তো মেয়েটা এসে ওর চেয়ারে বসলো, বসে বলল, আমি তোমাকে চিনি, আমি তোমার ছোটবেলার বন্ধুর বোন। ছেলেটা আরো মনে পড়লো, হ্যাঁ আসলে এই ওদের গল্প শুরু হলো। যা হয় আর কি, ওরা আবার মিট করে। মিট করার পর একটা দেখা, অনেকগুলা দেখাতে টার্ন করে। আস্তে আস্তে ওরা দুজন প্রেমে পড়ে, প্রেমে পড়ে ওরা একটা সম্পর্কে যায়। তো ছেলেটার যা অভ্যাস ছিল, সে একটা মেয়ের সাথে বেশি দিন থাকতো না, ওর ম্যাক্সিমাম হয়তো এক সপ্তাহ একটা মেয়েকে মেয়ের সাথে সে থাকতো। কিন্তু এই মেয়েটার সাথে তার রিলেশনশিপটা অনেক সুন্দর ভাবে গ্রো করলো। মেয়েটার সাথে অনেকদিন ওর রিলেশনশিপ হয়, অনেকদিন আবার এক বছর না, এক মাস। তো এরকম ওরা অনেক ঘোরাফেরা করে, হেঁটে যায়, অনেক হ্যাং আউট হয়। বাইরে যেহেতু মানে কোনো ম্যাটারই করে না, ওরা বলতে গেলে সারাটা দিনই দুজন দুজনের সাথে থাকতো। তো ছেলেটা মেয়েটাকে বলছে, দেখো আমি কখনো একটা সম্পর্কে এত জড়িয়ে যাইনি, এন্ড আমি তো আমার নিজের ব্যাপারে পছন্দ করতেছি না, কারণ আমি মনে হয় না কখনো বিয়ে করব তোমাকে, কারণ আমি এই জিনিসের সাথে বিশ্বাস রাখি না। তো তুমি একটা ভালো মেয়ে, আমি তোমার মন ভাঙতে চাই না। তো মেয়েটা খুব অবাক হলো, কারণ ও ওকে ছাড়তে রাজি ছিল না, মেয়েটা ওকে প্রচন্ড রকম ভালোবাসত। তো একদম মেয়েটা তো খুবই অবাক, কি ব্যাপার, ছেলেটা আমাকে ছেড়ে চলে যাবে, আমি ওকে ছাড়া কেমনে থাকবো। ছেলেটা একদম খুবই ডিটারমাইন্ড ছিল যে ওর সাথে আর থাকবে না। তো যাই হোক, ছেলেটা ওকে ভালো স্পষ্ট ভাবে বলে দিছে ওর সাথে আর থাকবে না। যা হয়, ছেলেটা আসলে ওকে ছেড়ে দেয়। তো মারিয়া আমাকে যে টাইমের কাহিনীটা বললো, তখন তানজানিয়ার মধ্যে ওরা মোবাইল ইউজ করতো না, এত একটা অ্যাফোর্ডেবল ছিল না ওদের জন্য মোবাইলটা। মোবাইলের ফোন টোন হয়তো হতো না। তো মেয়েটা প্রত্যেক সময় আর বাসার সামনে এসে দাঁড়ায় থাকতো, কাঁদতো, ছেলেটাকে রীতিমতো ভিক্ষা যেত যে আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, বাট তুমি আমাকে রেখে যাও। তো এরকম একদিন হয়ে যায়, এক মাস হয়ে যায়, দুই মাস, ছেলেটাকে বিরক্ত করে যাচ্ছে, যে কোথাও যাইতে দেয় না, খাইতে দেয় না, ও এর মধ্যে আর কোনো মেয়ের সাথে ঘুরতেও পারে না, মেয়েটা অনেক পাগলামি করে। তো তিন মাসের মাথায় ছেলেটা ওকে খুব বিরক্ত হয়ে বললো যে দেখো, ওর নাম ছিল সামান্থা, যে দেখো সামান্থা, তুমি যদি এরকম করো, আমি বাধ্য হবো তোমার ভাইয়ের কাছে যে বলার জন্য যে তুমি আমার পিছে পড়ে আসছো। তোমার ভাই এটা শুনে কিন্তু খুব খুশি হবে না, আমি খালি তোমাকে সম্মান করে বলি আমি তোমার ভাইয়ের কাছে যাচ্ছি না। মেয়েটা এটা শুনে ওর দিকে তাকায়, আর কিছু বললো না, না বলে সে চলে গেল। তো এখানেই মোটামুটি কাহিনী শেষ, সবকিছু ভালোই চলতেছিল। একদিন ওরা ঘুমায় আসে, ওর ভাই একলাই ঘুমায় রুমের মধ্যে, দেখে যে সামান্থার আওয়াজ ওকে ডাকতেছে, অনেকক্ষণ ধরে ডাকতেছে ঘুমের মধ্যে, সাড়ে তিনটার সময় কাহিনী এটা। বলতেছে, তোমার তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি কেন আমাকে ডাকতেছো, সমস্যা কি? তাও সময় নিয়ে ওকে ডাকতেছে, আমি অ্যাকচুয়ালি আমি ওর ভাইয়ের নামটা ভুলে গেছি, সামান্থা নামটা আমার ফ্রেন্ডের একটা নাম, সো আই ক্যান রিমেম্বার দ্যাট। তো ভাইটা একটা পর্যায়ে উঠে বসলো, বসার পরে বলে, তোমার সমস্যা কি? তখনও তার চোখ বন্ধ। তারপরে বলছে, তোমার আমার কাছে আসতেই হবে, তুমি আমার কাছে চলে আসো। তারপরে ও চোখ খুলে বলছে, বাইর হও তো এত রাতে আমাকে এসব আমাকে জ্বালায় দেয় শোনো। চোখ খুলে দেখে ওর ঠিক বিছানার সামনেই তার জানলা, সামান্থা বাইরের থেকে ওকে ডাকতেছে, তুমি আমার সাথে কেমনে এমনে করলা, তোমার আমার সাথে আজকে যেতেই হবে, তুমি শুধুই আমার। তখন হঠাৎ করে চিন্তা করলো, সামান্থা আমার জানলার বাইরে কেমনে সম্ভব, কারণ আমার বাসা তো তিনতলায়, কোনো ভাবে পসিবল না যে ও সামনে আসবে। এটা মাথায় আসার সাথে সাথে সামান্থা করলো কি, ওকে টেনে গ্রিলের এখানে নিয়ে আসলো। কোন একটা মানে হাওয়ার মতন ফোর্স এসে ওকে টেনে গ্রিলের এখানে নিয়ে ওকে একদম উপরে করে ফেললো। ও নিঃশ্বাস নিতে পারতেছিল না ঠিক মতন, ও মুখের কথা আটকে গেছিল। তো ওরা অ্যাকচুয়ালি ক্যাথলিক এন্ড ও অসম্ভব, ওরা অনেক চার্চে যায় এন্ড অনেকগুলা ওদের ক্রিশ্চান ক্যাথলিকদের যে দোয়া আছে ওরা অনেক কিছুই জানতো এন্ড ওর সমানে পড়তে থাকতো দোয়া গুলা। 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, ওকে ছাড়ে না, ওকে আটকায় রাখছে, ওকে নিয়ে যাবে আজকে। তো পড়তে 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 ওকে ছাড়লো, বেচারা বলে বেশ উপরে থেকেই বলে ফ্লোরে পড়ছে এন্ড ও মানে ইনজার্ড অবস্থায় হামাগুড়ি খেয়ে দরজা খুলে চিল্লায় চিল্লায় ওর মাকে ডাকছে। ডাকার পর ওর আম্মা আসলো, ভাই আসলো, এসে দেখে ও বেহুশের মতন অবস্থা, হাত পা পুরো ঠান্ডা। তারপরে ওকে নিয়ে তোরা কোনো মতে বিছানায় রাখলো, রেখে দেখে পিঠে মানে গ্রিলে দাগ হয়ে গেল। পরের দিন অনেক জ্বর, 104 জ্বর, এর মধ্যে ডক্টর আসে কোনোভাবে ঠিক হয় না, সবাইকে ডাকে কোনোভাবে ঠিক হয় না, প্রায় 4-5 দিন হয়ে গেছে। তখন ওর মাকে এসে ভাঙ্গা ভয়েসে বলল যে ওর সাথে কি হয়েছে। ওর মা চার্চে থেকে একজন ওদের যে হয় পোপ, ওনাকে ডেকে আনলো। আনার পর উনি দোয়া পড়লো, পরে ওনাদের যে হোলি ওয়াটার আছে ওটা দিল, ওদের একটা হোলি একটা মনে হয় এয়ার আছে ওটা পুরো বাসার মধ্যে দিল। তারপরে ও ছেলেটা বলে আস্তে আস্তে ঠিক হতে লাগলো, তা ওর দাঁড়াতে কষ্ট হতো, বসতে কষ্ট হতো। এক মাস পর ও ডিসিশন নেয়, ও খুবই বিরক্ত ছিল কাজটা নিয়ে, ওর ভাইয়ের বাসায় যায়, সামান্থার ভাইয়ের বাসায় যায়, খুঁজে বের করে। যে বলল অনেক দিনের পরে বন্ধুটা বন্ধুকে চিনতে পারলো এন্ড খুব খুশি ওরা। তো বলছে যে আমি আজকে তোমার বাসায় একটা বিশেষ কাজে আসছি, তোমার যে বোন সামান্থা ও তো আমাকে খুবই বিরক্ত করতেছে, আমি তোমাকে বলি নাই বাট আমরা ডেট করতেছিলাম এন্ড আমি ওর সাথে ছিলাম না, কিন্তু ও মনে হয় আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, কারণ আফ্রিকাতে এগুলো একটু বেশি হয়। আমার সাথে এই হয়, ওকে দেখাইলো ওর সাথে কি হয়েছে, হাতে পায়ের চিহ্ন কাটা। তো বলতেছে তুমি ভুল করতেছো, সামান্থা এরকম করার কথা না। তো বন্ধুটা ওকে বললো, তো বলে কি আমি 100% শিওর সামান্থাই করছে, আমি তোমার বোনকে চিনি এন্ড আমাকে বলছে আমরা আগে কিভাবে খেলতাম। বলছে দেখো তুমি ভুল করতেছো, সামান্থার তো এসব করার কথা না, কারণ সামান্থা এই দুনিয়াতে নাই, ও 95 এর দিকে মারা গেছে। ও বলে কি এটা কেমনে সম্ভব, আমরা দুইজন প্রায় 1 মাসের মতন ডেট করছি, আমার পিছে ছিল প্রায় আরো অনেক দিন ধরে, আমাকে আমার পিছে পিছে আমি যেন ওর সাথে থাকি। তো ওর বাড়িয়ার ভাই খুবই পাগলামি করলো যে এটা হইতেই পারে না, অসম্ভব। তারপরে এক পর্যায়ে যে সামান্থার ভাই ওকে ওর কবরে নিয়ে গেল, নিয়ে বলে দেখো এই সামান্থা এই একেই তোর ফটোটা দেখালো, বল তুমি তো একেই ডেট করছিলে, হ্যাঁ ও সিস্টার না, ও আর নাই। তো এটা আমাকে মারিয়া লাস্ট ইয়ার বললো, সরি 2 বছর আগে মারিয়া আমাকে এই ঘটনাটা শেয়ার করলো এন্ড ওর ভাইটা বেশ ইয়াং এন্ড লাস্ট ইয়ার শুনলাম উনি মারা গেছে। সো আমরা অনেক কিছুই মিলাইতে পারলাম না, আমি জানি না মেবি এটার সাথে এটার কোনো রিলেশন নেই, বাট ইট ওয়াজ ভেরি আমার কাছে একটু স্পুকি, ভয়ঙ্কর লাগলো জিনিসটা। এনিওয়েজ এনজয় দ্য শো এন্ড আরো মনে হয় প্রোগ্রাম আছে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।
অলরাইট, শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, রাত কিন্তু বেড়েই চলেছে। আমি রাসেল এখনো আছি এবং আমার সাথে রয়েছে মাসুম, অতিথিরা কেউ নেই, বুঝতেই পারছেন যে অন্যরকম সেগমেন্ট চলছে সেই কারণে অতিথিরা নেই। আরো একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম। আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা একে একে সব মানে সেগমেন্টটি কিন্তু শেষ করে এসেছি, এখন আমাদের বিদায় নেবার পালা এবং আমাদের আজকের যাচ্ছি যেগুলো আমরা অলরেডি শেয়ার করে ফেলেছি এবং আমরা অপেক্ষা করছি আমাদের নেক্সট উইকে আপনাদের পাঠানো ঘটনার জন্য এবং আশা করছি যে নেক্সট উইকে যে ঘটনাগুলো থাকবে সেগুলো আপনাদের কাছ থেকে অনেক জমজমাট ঘটনা পাবো। আমরা অনেক ঘটনা পাই কিন্তু অনেক ঘটনা সত্যি কথা বলতে কি অনেক জমজমাট ঘটনাও পাই, কিন্তু হয় কি যে সেই ঘটনাগুলো হয়তো আগেই অন্য কেউ বলে গেছেন, এরকম সিমিলারিটিস থাকে। তো এখন যদি আমি সেই ঘটনাটি আবার আপনাদের জন্য প্লে করি বা সেই গেস্টকে যদি আমি ইনভাইট করি যদি আপনাদের কাছে সামনে নিয়ে আসি, তাহলে দেখা যায় যে আপনাদের মনে হবে যে আগের ঘটনা আবার আরেকজন বলছেন। তো সেটা চাই না বলেই আমাদেরকে আরো বেশি কষ্ট করতে হয় এবং দেখা যায় যে ওই মানে সবসময় ভালো ঘটনাগুলো না, মানে ভালো যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো অনেকটা একই রকম হয়। আসলে এখানে রংচং চড়ানোর তো কিছু নেই, আসলে ঘটনাগুলো কিন্তু খুব সাধারণ ঘটনা। আপনার পাশে যে মানুষটি এখন আছে, আপনি যেই মানুষটিকে নিয়ে ভূতে ফিমি শুনছেন, আসলেই সেই মানুষগুলো আপনার বন্ধু কিনা, বা আসলেই সেই মানুষগুলোর সাথে আপনার আজকে দেখা হওয়ার কথা ছিল কিনা, আসলে যাদেরকে আপনি চেনেন বহুদিন ধরে তারাই কিনা, এটা কে জানে। আপনি তো এখন মানে এটা কোনোভাবে প্রমাণ করতে পারবেন না। যাদের সাথে এখন একসাথে বসে ভূতে ফিমি শুনছেন, তারাও যে আসলেই আপনি যাদের মনে করছেন, যাকে যাকে যেভাবে মনে করছেন, তারা যে সেরকমই বা সেই মানুষগুলোই, এটা কিন্তু আসলে বোঝার কোনো উপায় নেই। আপনি যে ঘরে আছেন সেই ঘরটা যে আসলেই আপনার ঘর কিনা, নাকি আপনি অলরেডি অন্য কোথাও চলে এসেছেন, এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। আপনি কি আসলে আপনার ঘরের মধ্যেই সবকিছু এক্সপিরিয়েন্স করছেন, নাকি আপনি আসলে ঘটনা ঘটার সময় ওই অন্য কোথাও চলে যান, সেটাও কিন্তু বোঝার কোনো উপায় নেই। ঘটনাগুলো খুবই সিম্পল, বাট চিন্তা করতে গেলে আসলে ব্যাপারগুলো ভয়ের, আমার কাছে বেশ ভয়ঙ্করই লাগে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও নতুন অতিথি এবং নতুন ঘটনা নিয়ে ফিরে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, এবং অবশ্যই আমাদের ঘটনা পাঠাতে ভুলবেন না। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি পাঠিয়ে দিন radiofurti.fm এই অ্যাড্রেসে। আজকের মতো এখানেই, আমার এবং মাসুমের পক্ষ থেকে টাটা।